exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself. শুনছেন ABC Radio FM 89.2 আর এই মুহূর্তে শুরু হয়ে গেছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড। মাসের শেষ সপ্তাহে যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড হয় এবং JBSB আনসেন্সার্ড নিয়ে আপনাদের সাথে আছি আমি রেহান রসুল। আমি থাকবো রাত একটা পর্যন্ত, প্রত্যেক রবিবার রাত এগারোটা থেকে একটা পর্যন্ত। যাহা বলিব সত্য বলিব এই মঞ্চে কেউ না কেউ চলে আসে আমাদের কাছে সত্য স্বীকার করার জন্য, সত্য বলার জন্য, সত্য উপলব্ধি করার জন্য। অনেক সময় সত্য আমরা শুনি, সত্য আমরা দেখি, সত্য আমরা বলি, সত্য আমরা অনুভব করি না, আমরা সেটাকে উপলব্ধি করি না, আর সেই কারণে সত্যের কোনো দাম থাকে না, তখন আমরা সত্যকে গালাগালি করি। কিন্তু সত্যকে গালাগালি করে কোনো লাভ নেই, গালাগালি করতে হবে নিজেদেরকে, কারণ আমাদের নিজেদের উপলব্ধিতে গণ্ডগোল আছে। আর উপলব্ধি করার জন্য প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে নিজের কাছে নিজের স্বীকার করতে হয় যে হ্যাঁ আমি দোষী। আর এই স্বীকার করতে এত সাহস লাগে যে যাহা বলিব সত্য বলিবর মতন অনুষ্ঠানে আমরা সহজে এমন কাউকে খুঁজে পাই না যে তার সত্যটা প্রকাশ করার মতন বীর, তার সত্যটা প্রকাশ করার মতন সাহস রাখে, এরকম কাউকে খুঁজে পেতে আমাদের বেশ বেগ পেতে হয়। যাই হোক, তারপরেও কেউ কেউ আসে, কারো কারো মধ্যে এই সাহস আসে, কারণ সে হয়তো জানে যে আজকের এই স্বীকারোক্তির পরে, জনসম্মুখে স্বীকারোক্তির পরে তার পক্ষে আর সম্ভব হবে না অন্য কোন খারাপ কাজ করা বা কোনো একটা খারাপ দিকে এগিয়ে যাওয়া। আজকে আমাদের সাথে যে আছে তার কাছ থেকে তার নামটা শুনি।
জি, আমার নাম মোহাম্মদ আবুল হোসেন।
ওকে, মোহাম্মদ আবুল হোসেন, আপনার দেশের বাড়ি কোথায়?
আমার দেশের বাড়ি শরীয়তপুর।
আচ্ছা, এবং আপনি বড় হয়েছেন কোথায়?
আমি ঢাকার কেরানীগঞ্জে।
কেরানীগঞ্জে বড় হয়েছেন। আপনার বর্তমান বয়স কত?
বর্তমান বয়স 22 বছর।
22 বছর বয়স। আর আপনি অপরাধ বুঝতে শিখেছেন কবে থেকে যে এটাকে অপরাধ বলে?
এটাকে বুঝতে শিখেছি আপনার 2014 সাল হবে।
2014 সাল, মানে তখন আপনার বয়স কত?
2014 সালে আমার বয়স তখন 18 বছর।
18 বছর বয়স তখন আপনার। 18 বছর বয়সে আপনি বুঝতে শিখেছেন যে অপরাধ কাকে বলে। কিন্তু 18 বছরের আগেই আপনাকে দিয়ে বেশ কিছু অপরাধ হয়ে গেছে, তাই না? আমরা একদম শুরু থেকে শুরু করি। কোথায় থাকতেন, কোন স্কুলে পড়তেন, আপনার বাবা মা কি করতেন, সবকিছুই জানবো JBSB আনসেন্সার্ড এর মূল পর্বে।
আমি কেরানীগঞ্জ থানাদার থাকতাম ঢাকার, ওইখানে ছোট থেকে বড় হয়েছিল, ওইটাই আমার জন্মস্থান।
আচ্ছা,
আমার বাবা পেশায় একজন জায়গা জমিন বিক্রি করে, যেটা ব্রোকার বলা হয়, ব্রোকার। আর আমি পড়াশোনা তেমন করি নাই, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। আর আমার আগে সময় কিছু করতাম না, পড়াশোনা ছাড়ার পর অনেক বছর বেকার ছিলাম।
পড়াশোনা কেন ছেড়েছিলেন জানতে পারি?
পড়াশোনা ছেড়েছিলাম সেটা হয়তো নিজের কারণেই, বা ভালো লাগতো না পড়াশোনা,
মানে বাবা মা পড়াশোনা করাতে পারছে
না। বাবা মা পড়াশোনা করাতে পারতো, অনেক চাপ সৃষ্টি করতো, তা সেটা দেখা যায়। কিন্তু নিজের কাছে ভালো লাগতো না, কারণ আমি যেখানে থাকতাম ওখানে শিক্ষিত মানুষ মানে খুব কম ছিল। আমার ফ্রেন্ড সার্কেল ছিল না আমার সাথে কেউ পড়াশোনার জন্য, তাই যারাই ছিল সবাই দূরে, তাই ওখানে দেখতাম আমাদের গ্রামে সবাই আর কি ঘুরতে ফিরতো।
পড়াশোনার প্রতি কারো তেমন কোন
আগ্রহ ছিল না, তাই হয়তো নিজের প্রতি তেমন আগ্রহ ছিল না, এই কারণে পড়াশোনাটা করা হয়নি।
আচ্ছা, গেল ক্লাস 5 পর্যন্ত আপনি পড়াশোনা করলেন, তারপরে আপনার জীবনটা কিভাবে আগালো?
তারপরে আমি ওখান থেকে আপনার দেখা যায় বাড়িতে থাকতাম, কোন কাজকাম করতাম না, বাসা বিষয়ে ঘোরাফেরা করতাম, কাজকামটা ভালো লাগতো না। তা ফ্যামিলিগত ভাবে যেহেতু অনেক প্রেশার আসতো, অনেক চাপ আসতো, তারপরেও কিছু করতাম না, ভালো লাগতো না, আমার কাজে যেতে ইচ্ছা করতো না, তাই ঘুরতে ফিরতে বেশি ভালো লাগতো, সবসময় ঘোরাফেরা করতাম, বাড়িতে থাকতাম। তারপর আপনার ঘটনা ছিল যে শাশুড়ি,
প্লিজ ঘটনায় চলে আসুন।
ঘটনাটা যখন শুরু হয় 2010 সাল, তখন আমাদের গ্রামে পাশের গ্রামের সাথে আমাদের একটা ঝগড়া হয়, যে কোনো কারণে একটা ঝগড়া হয়, ঝগড়াটা এক প্রকার এক সময় মারামারির মধ্যে সৃষ্টি হয়ে যায়।
কি জন্য, মানে এটা কি কোনো পলিটিক্যাল ঝগড়া ছিল নাকি অন্য কিছু?
পলিটিক্যাল ঝগড়া বলতে এটা দেখা যায়, আমাদের গ্রামে একটা বাড়ি ছিল, যে বাড়িটা আর কি খুব উন্মুক্ত ছিল, যেখানে সবাই আড্ডা দিত।
আচ্ছা,
তো বাড়িতে একটা যুবতী মেয়েও ছিল, তখন আমাদের বয়সী ছিল ওই মেয়েটা। তখন দেখা যায় ওখানে ওই গ্রামের একটা ছেলে গাঁজা টাজা খেত, নেশা করতো বাড়িতে এসা, তো উন্মুক্ত যেহেতু ছিল কেউ কিছু বলতো না। এক প্রকার দেখা যায় একদিন ওই ছেলেটা আপনার ওই রুমের মধ্যে মানে ওর কিছু ইয়ের কাজ ছিল, হয়তো সম্ভবত ওই মেয়েটার প্রতি আগ্রহ ছিল।
আচ্ছা,
তো যে কারণে ওটা ওর মা আমাদেরকে বলে, বলার পরে তো আমরা এই বিষয়টা নিয়ে অনেক ই করি।
সে ছেলেটা কি অন্য গ্রামের ছিল?
হ্যাঁ, অন্য পাশের গ্রামের ছিল।
আচ্ছা,
এক পর্যায়ে আমাদের এটা মানে মুরব্বীদের মধ্যে চলে যায় যে ওরা ওরা এখানে আইসা এই নেশাপানি করে, এটা তো আমাদের গ্রামের জন্য একটা প্রবলেম হয়।
আচ্ছা,
তো ওই প্রবলেমের কারণেই তো এক পর্যায়ে দেখা যায় ওর ওই মেয়েটার মা আবার করে কি ওদের কাছে বলে, ওরা যেহেতু আমাদের চেয়ে শক্তিশালী ছিল বা ওদের খুব খাতারনাক গ্রাম এটা সবাই জানে। পরবর্তীতে দেখা যায় আপনার যখন আমরা এটা বলি তো ওর মা আবার ওগুলা ডিটেলস ওদের বইলা দেয় যে আমরা ওদের গালাগালি করছি বা ওরা আসবো আসার নিষেধ করছি।
আচ্ছা,
তো তখন ওরা এর প্রতি একটু ক্ষিপ্ত হয়। ওইখানে দেখা যায় ওই যে মেয়েটা ছিল ওর ছোট ভাইয়ের সাথে পার্শ্ববর্তী গ্রামের একটা মানে ইয়ের সাথে একটা ঝগড়া হয়।
আচ্ছা,
ঝগড়া হতে আপনার ওই একটা মহিলাকেও খুব বাজে গালাগাল করে, তো মহিলা গ্রামে বিচার দেয় যে আমাদের আমার এই ছেলেটা গালাগালি করছে এটা নিয়ে বিচার চাই। তো শুক্রবার দিন যখন এই বিচারটা শুরু হয় তখন বিচারটা মীমাংসা হয়, যেহেতু ছোট ছেলে অন্যায় করছে তাই বিচারও হয়তো দেখা যায় ওদের থাপ্পড় দেওয়া হয়।
আচ্ছা,
তখন যে ওই মেয়েটা থাকে ওই মেয়েটা ওইখানে আর কি ও জব্দ ওঠে যে কিরে এখানে ওরে মারা হইতেছে কেন, ওরে মারবেন কেন আপনারা
আপনাদের গ্রামের জিমে?
হ্যাঁ, আমাদের গ্রামের জিমে, এটা আমাদের গ্রামের মুরব্বীদেরই বলতেছে যে আপনি মারবেন কেন, পরবর্তীতে আমরা যে যুবক ছিলাম ওনারা আবার ওই মেয়েটাকে অনেক ধমকাধমকি করি, এক পর্যায়ে আর কি মেয়েটা বলে মানে জুতা নিয়ে উঠে জুতা দাবাড়ি দিব। তারপরে আমরা অনেক খেপে যাই মেয়েটার উপরে, দেখা যায় বিচারটার মধ্যে একটা মোটামুটি ভালো গেঞ্জাম সৃষ্টি হয়ে যায়, মেয়েটাকে আমরা মারবো এমন কিছু। তো যাই হোক, গ্রামের মুরব্বীরা মেয়েটাকে মারতে দেয় না, ওনারা চাপাই নিয়ে যায়। ওই সময় দেখা যায় ওই আবাবরা করে কি ওদের যে গ্রামের যে লোক ছিল ওদের ফোন করে যে এরকম মারামারি লেগে গেছে, এখন আপনাদের তো আসার নিষেধ করছে বা সেই বিষয়ে। তো ওরা ওখান থেকে একজন আসে, একজন আসে আমাদের এখানে, যখন সময়টা ছিল মাগরিবের আজান দিবে, মাগরিব আজান দিছে অনেকে নামাজে চলে গেছে, তো সব যেহেতু স্তব্ধ ছিল আমরা এখানে বিচারে কিছু লোক ছিল, তো আমাদের এখান থেকে একজন মুরব্বী আর কি ওদিকে একটু পাশে গেছে, ওই লোকটা আসার পরে মুরব্বীরা পাইছে, তো মুরব্বীর অনেক মারধর করে। তো এখানে যেহেতু আমাদের এখানে অনেক ধান ক্ষেত ছিল প্রচুর মারধর করে ওনারে, এই কারণে আমরা আবার ধরে ওরে মারধর করি। শুক্রবার দিন বিকাল ছিল, ওরে মারধর করাতে আমরা জানি যে ওরা খাদারনাথ অনেক, যেহেতু ওদের একজন মারছি আমরা পরবর্তীতে ওরা অ্যাকশন আসবে, তাই আমরা সবাই সারা রাত জাগি বা প্রস্তুতি নিয়ে থাকি গ্রামের সবাই। পুলিশ আমরা পুলিশে খবর দিই, পুলিশ এসে বলে যে যদি ওরা আসে তাহলে আপনারা ওরা মেরে ফেলবেন, ডাকাত দিলা ভাই আমাদেরকে বলবেন। তো তখন আমরা সবাই থাকি, তো রাত্রে আসে না, শনিবার দিন সকাল 11টার দিকে ওরা আবার ওখান থেকে দেখি আমরা, যত খোলা জায়গা ছিল ওরা আসতেছে আমরা দেখতেছি, আমরা যেহেতু আগে থেকে প্রস্তুত ছিলাম আমরা প্রস্তুত ছিলাম, যখন ওরা আমাদের গ্রামে ঢুকে তো এই সময় আর কি ধাওয়া পাল্টা ধাওয়া নিতে
হয়।
তো হওয়ার পরে যাই হোক আমরা অনেক সেবে থাকা অবস্থায় ওদের ওইখানে আর কি প্রায় 10-12 জন কুপিয়ে পিটিয়ে আর কি খুব গুরুতর জখম হয়।
কুপিয়ে পিটিয়ে মানে কি দিয়ে?
মানে আপনার এখানে এমন প্রস্তুতি হয় যে যে যেটা নিয়ে পারে আর কি।
আপনার হাতে কি ছিল?
যে যেটা নিয়ে, আমার হাতে একটা হকি স্টিক ছিল।
হকি স্টিক দিয়ে সবাইকে মারছিল?
হ্যাঁ, হকি স্টিক আমার হাতে ছিল, বা দা কুড়াল চাপাতি মানে মারামারির ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়, দেশি অস্ত্র শুধু পিস্তল বাদে
ছিল।
হ্যাঁ, এখানে যখন মারা হয় তো একটা ছেলে এখানে মানে খুব প্রচুর পরিমাণ মারা হয়, ওর মাথার মধ্যে একটা কূপ দেওয়া হয় যে কারণে।
ওরা আপনাদেরকে আঘাত করতে পারে?
হ্যাঁ, ওরা আমাদেরকে আঘাত করতে পারে না, বলতে আমাদের প্রথমে নিচে একটা মহিলা মানুষ ছিল, মহিলাদেরকে অনেক বেদ পিটে ঝাড়কি, যেহেতু ওরা আমাদের গ্রামে ঢুকলে আমরা মানে ফার্স্ট সাইড নিয়ে থাকতাম আর কি।
আচ্ছা আচ্ছা,
তখন দেখা যায় ওরা মহিলাদের পাইছে, মহিলাদের কি কিছু আহত করছে। তারপর দেখা যায় যখন ওদের একটা মানে আমরা মাইরা ফালাতে হয়ে যায়, ওরা অনেক আইসা ওইখানে নিয়ে যায়
যায়।
তো ওইটা 11টা থেকে প্রায় 1:30 পর্যন্ত মারামারিটা চলে। তো মারামারিটা চলার পর মুরব্বীর আসে এলাকার, তো আসার পরে ওরা ওদের গ্রামে থাকে, আমরা আমাদের গ্রামে থাকি। তখন একটা খবর হয় যে না, ওদের একটা লোক মারা গেছে, থানায় মামলা করছে
মারামারির কারণে।
হ্যাঁ, মারামারির কারণে ওইখান থেকে একটা ছেলে আর কি মারা গেছে, তখন যে একটা মারা গেছে আর বাকিগুলোর কথা বলা যায় না, সবাই হাসপাতাল ভর্তি। তখন যখন থানায় মামলা হয়েছে তখন আমাদের গ্রাম থেকে বলা হয় গ্রামে যে আমরা পুরুষ যারা থাকি তারা মানে আত্মগোপন করি।
আত্মগোপন করতে বলা হয়?
আত্মগোপন
সারেন্ডার করতে না বলে।
হ্যাঁ, তখন আমরা দেখা যায় সবাই যে যে অবস্থায় থাকি ওই অবস্থায় বাসা থেকে যে যেমনি পারি যার যার সে জায়গা মতো ওখান থেকে সবাই চলে যায়। এক প্রকার দেখা যায় ওটা মুরব্বী গ্রামের সবাই এটা আর কি সাপোর্ট করে ওদের মারামারিটা বিষয়, কারণ ওদের যেহেতু ওরা আমাদের গ্রামে এসে অন্যায় কাজগুলো করতো, এমন হয় বিষয়টা
আমাদের গ্রামে এসে কোপায় কাউকে মেরে ফেলেনি
না, ওরা হয়তো সুযোগ পায়নি, ওই সুযোগটা
সুযোগ পায়নি।
হ্যাঁ, সুযোগটা পায়নি।
আচ্ছা,
তো দেখা যায় মনে করেন যে ওরা সবকিছু নিয়ে আসছে, প্রস্তুতি নিয়ে আসছে, পাইলে হয়তো মারতো বা পায়নি এই কারণে মারা হয়নি, মারতে পারেনি। যাই হোক, পরবর্তীতে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেমন আপনার মা ছেলের হাতে অস্ত্র দিয়ে বলতেছে যা মারামারি করো। একাত্তরের যুদ্ধ যেমন হয় এক প্রকার কম হয় না মোটামুটি আমাদের।
প্লিজ এখানে এটা আনবেন না, একাত্তরের যুদ্ধের কথা এখানে আনবেন না।
ওকে, সরি।
এই ধরনের একটা প্ল্যাটফর্মে একাত্তরের যুদ্ধের কথা আপনি বলতে পারেন না।
ওকে,
সেখানে পুরো একটা রাষ্ট্র স্বাধীনতার জন্য লড়েছিল, সেখান থেকে আমরা বাংলাদেশ উপহার পেয়েছিলাম। এটা গ্রাম্য অশিক্ষিত কিছু মানুষের ভুল চিন্তার দ্বারা যে গন্ডগোলটা হয়েছে সেটার সাথে আপনি একাত্তরকে মেলাতে পারেন না ভাইয়া।
না না,
এটা আমাদের বাংলাদেশের অস্তিত্বের ব্যাপার তো, ওই জন্য এভাবে বলবো
না। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম আর কি যে আপনার মা ছেলের হাতে হয়তো অস্ত্র দিতেছে যা যা এখানে এখন যেগুলো
এই পর্যায়ের ক্ষোভ তৈরি হয়ে গেছে দুই গ্রামের মধ্যে
আর কি। যাই হোক, তখন আমরা সবাই আত্মগোপন করি যে যেখানে পারে চলে যায়।
আপনি কোথায় গেলেন তখন?
আমি তখন ঢাকার মুগদাতে, আমি আর আমার বড় ভাইয়া আমরা চলে আসলাম ঢাকার মুগদাতে আমার এক আন্টির বাড়িতে।
আচ্ছা,
কিন্তু আন্টির বাড়িতে যখন আসলাম তখন পেপার পত্রিকায় সব খবরটা আসছে। আমরা তখন বসে বসে পেপারে অনেকগুলো পেপার কিনে নিয়ে গেছি, পেপারে পড়তেছি, পেপার পত্রিকায় ওরা অনেকটা ভুল লেখছে বা সেই বিষয়ে যেটা মানুষ বলছে সেটাই লেখছে। দেখলাম, দেখার পর এখান থেকে যখন হই তখন আন্টির বাড়িতে যাই, আন্টির এক ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হয় তখন।
আপনার এই আন্টি মানে কি ধরনের আন্টি হয়? আপনার
আন্টি হয় আমার মার খালতো বোন হয় আর কি।
আচ্ছা, তার আবার ফ্রেন্ড?
হ্যাঁ, তার ফ্রেন্ড।
তার বাড়িতে গিয়ে আপনার উঠে?
হ্যাঁ হ্যাঁ, আমার মানে আমার আন্টির বাড়িতে গিয়ে উঠি। তো আন্টির বাড়িতে যেদিন যাই তখন সবাই বলে আমরা অনেকদিন পর ওখানে যাই, অনেকদিন পর বলতে লাইফে ফার্স্টই যাই, আগে পরে কখনো যাওয়া হয় নাই।
এবং তখন আপনার মাত্র 14 বছর বয়স।
14 বছর বয়স। তখন দেখা যায় আমি ওখানে যখন যাই, যাওয়ার পরে ওই আন্টির ফ্রেন্ড আসে, আসার পর ওনার সাথে পরিচয় হয়। তো সবাই জিজ্ঞেস করে যে কি কি ব্যাপার, তখন বলি যে এই ব্যাপার এটা হয়েছে। তো জিজ্ঞেস করলো যে কে আপনি, মানে মামলাটা কার নামে হয়েছে। তো আমাদের গ্রামের তখন আপনার 14 না 15 জনের নামে মামলাটা হয়।
আচ্ছা,
এর মধ্যে আমার যে বড় ভাইটা থাকে বড় ভাইটার নামে মামলা হয়।
আচ্ছা,
আমরা পাঁচ ভাইয়ের মধ্যে বড় ভাইটার নামে নামই পড়ে মামলাটা।
আচ্ছা,
তো এই কারণে যাই হোক আমাদের ওইখানে থাকতে হবে কয়েকদিন। তো তখন যখন ওইখানে আমি থাকি, আন্টির ওই ফ্রেন্ড যখন বাড়িতে আসে, আসার পর আন্টির ফ্রেন্ড ওনার,
আপনার ওই আন্টির বয়স কত?
আমার আন্টির বয়স কত মানে 35 থেকে
মধ্যবয়স্ক।
হ্যাঁ, মধ্যবয়স্ক।
ওনার নিজের কি সন্তান সন্তান আছে?
জি।
আচ্ছা,
ওনার সন্তান একটা আমার বয়সী, তখন ক্লাস 8 পড়ে, আর একজন ক্লাস 3 পড়ে। ওই আন্টি যখন আসে তো ওই বাড়িতে যাই হোক প্রথম দিন কাটে মোটামুটি ভালোই। এখন যাই হোক সবাই আমাদের মনটা খারাপ থাকে, একটু গ্রাম ছেড়ে অন্য জায়গায় আসছি। তো যাই হোক সবাই থাকি এরকম। তো পাশে আমার মামার বাড়ি আর কি। তো ওইখানে
খাওয়া পড়া খরচ এগুলো তখন কে চালাচ্ছে?
তখন খাওয়া পড়ার খরচ বলতে আমরা তো একা পরে চলে যাই ওইখানে। তো যাওয়ার পরে ওইখানে গিয়ে কিছু যা যা প্রয়োজন পড়ে কিছু কেনাকাটা করে নিই, আর খাওয়া দাওয়া তো আন্টির বাড়িতে যেহেতু থাকতেছে আন্টির বাড়িতে সব
আছে।
তারপর ওইখানে যখন থাকি পরে আপনার ওই আন্টি আসে, তো উনিও এসে আমাদের অনেকটা ই করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। যাই হোক মন খারাপ করো না,
ওই আন্টিটা উনিও জানতেন আপনাদের গ্রামে কি হয়েছে,
উনিও ব্যাপারটা জানতেন। পরবর্তীতে যাই হোক যেদিন যাই ওদিন কাটে, তারপরের দিন আমি যখন আন্টি যে কোনো কাজে আর কি বাড়ি থেকে বাড়ির বাইরে যাবে, তখন বলে গেল যে বাবা আমি তো একটা কাজে যাবো, তখন 11টা বাজে, আমি একটা কাজে যাবো, আমার আস্তে আস্তে হয়তো 4টা 5টা বাজতে পারে।
আচ্ছা আচ্ছা,
তখন আর আমার আঙ্কেল পেশায় আপনার ট্রাক ড্রাইভার, উনি রাতে গাড়ি চালায়।
আচ্ছা,
মা দিনে বাড়িতে এসে ঘুমায় আর কি।
আচ্ছা, আর আপনার বড় ভাই তখন কি করছে?
আমার বড় ভাই তখন যে আমার পাশের বাড়িতে যে এক মামা ছিল, ওই মামার বাড়িতে তখন ও বাড়িতে থাকতো। আমি যেহেতু ছোটবেলায় একটু লাজুক টাইপের, মামার তিনটা মেয়ে ছিল, যে কারণে আমার তেমন একটা ভালো লাগতো না ওদের সামনে, ওখানে যেতাম না আর কি।
বুঝতে পারছি, মানে আপনার বড় ভাইটা থাকতো আপনার মামার সাথে,
মামার
একদম পাশে এলাকার
পাশে,
আর আপনি থাকতেন আপনার চাচির?
না, আমরা দুজন একসাথে থাকতাম, মানে দিনের সময়টা আর কি ভাইয়া ওইখানে সময়টা কাটাতো আর কি, ওই বাড়িতে সময়টা কাটাতো আর কি, রাত্রে আমরা একসাথে থাকতাম।
আচ্ছা,
তো যাই হোক তারপরে এখন আন্টি বলে যে আচ্ছা ঠিক আছে বাবা তুমি থাকো, তোমার পাশে আন্টি রান্না বান্না করে, উনি খাওয়া দাওয়া করে, মানে তোমার প্রবলেম হবে না। তখন বাড়িটা ফাঁকাই থাকে, পরে আন্টি আসে, আঙ্কেল পাশের রুমে ঘুমাইতেছে, পরে আমি বসে বসে টিভি দেখতেছি। প্রথমে আন্টি আসে, এটা জিজ্ঞেস করলো কি খবর বাবু কি করতেছো, আন্টি টিভি দেখতেছি। পরে আমি যখন টিভি দেখতেছিলাম তখন আন্টি কিচেনে রান্না করতেছিল।
আচ্ছা,
তখন আন্টি পাশে আসলো, এসে বসলো, বসে জিজ্ঞেস করলো কি খবর বাবু কি করো। আমি তখন টিভি দেখতেছিলাম, যেহেতু গানটা একটু অন্যরকম ছিল এই কারণে আমি চ্যানেলটা পাল্টাতে যাই, তখন আন্টি বলে যে থাক না গানটা তো ভালোই দেখি না।
আচ্ছা,
পরে যাই হোক আমি দেখলাম
গানটা একটু অন্যরকম ছিল। বলতে কি গানটাতে কি মানে কোনো অশ্লীলতা ছিল?
হ্যাঁ, অশ্লীলতা ছিল গানটাতে, অশ্লীলতা ছিল গানটাতে। তো যাই হোক ওই গানটা আমি চেঞ্জ করতে যাই, আন্টি যেহেতু আসছে তাই আমি আর যখন পাশে আন্টি বলে যে থাক শুনি না গানটা, তো শুনতেছিলাম। পরে আন্টি এইটা ওটা জিজ্ঞেস করতেছিল, আমি বলতেছিলাম। ও একটু পরে আমার কাছে লাগলো যে আন্টি একটু অন্যরকম হইতেছে, তারপরে আমি এতটা ই করি না, কেয়ার করি না, আমার মনোযোগ টিভিতে থাকে। পরে আন্টি যখন একবার খুব কাছাকাছি এসে বসে, সোফায় বসা ছিলাম, আন্টি খুব কাছাকাছি এসে বসে আমার, তখন
আমাদেরকে আমাদের বন্ধুরা আমাদেরকে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পরে আমরা আবারও চলে আসব, তবে সবাইকে বলে রাখছি এই ঘটনার মধ্যে আপনারা যেই যৌন সুরসুরি অনুভূতি নেওয়ার চেষ্টা করছেন সেটা থেকে দয়া করে দূরে থাকবেন। ওই সুরসুরি পেতে পেতে আপনার পক্ষে সম্ভব না একটা গল্পের সত্যিকারের অর্থ খুঁজে বের করে উপলব্ধি করা। এখানে খুব খারাপ একটা ঘটনার সূচনা হয়েছে, এই খারাপ ঘটনাটাকে দয়া করে আনন্দদায়ক হিসেবে নিয়ে চারিদিকে ছড়িয়েও দেবেন না, নিজেও এভাবে নেবেন না, নিজের ভেতরেও ছড়িয়ে দেবেন। আর আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, তবে আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হল 09613892892 09613892892। ওখানে ফোন করে নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করুন এবং আপনার ফোন নাম্বারটি স্পষ্ট করে উচ্চারণ করুন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, চলছে JBSB Uncensored।
Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself.
Welcome back. Welcome back to JBSB Uncensored, where the worst stories are told in the best way. আর আমরা এইমাত্র শুনছিলাম আবুল হোসেনের কথা, আর আবুল হোসেনের কথা শুনতে শুনতে মাঝপথে একটা আপত্তিকর অবস্থায় আমরা বিরতি নিয়েছিলাম। আমি খুবই দুঃখিত যে এই ধরনের আপত্তিকর বিষয়বস্তু মাঝে মাঝে আমাদেরকে JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে তুলে আনতে হয়, কারণ এই আপত্তিকর অবস্থানগুলো অ্যাকচুয়ালি উঠে আসে আপত্তিকর মানসিক চিন্তা ভাবনা থেকে। আর আমাদের জানা উচিত আমাদের আশেপাশে আপত্তিকর মানসিক চিন্তা ভাবনা নিয়ে কত রকম কত মানুষ কত ভাবে বেঁচে থাকতে পারে। আর এগুলো আমাদের এই কারণে জানা উচিত কারণ এই ধরনের আপত্তিকর অবস্থানগুলো থেকে অনেক রকম বড় বড় অপরাধের শুরু হয়। মানসিকতায় যখন অপরাধ ঢুকে যায় তখন সব অপরাধকেই সামান্য মনে হয়, করতে খুব একটা খারাপ লাগে না। একটা মানুষ যখন একটা অপরাধের গণ্ডি পার হয়ে যায় না, ইটস লাইক একটা তো খুন করেছি, ফাঁসি তো আমার 10 বার হবে না, আরো 5টা খুন করে ফেলি, এই ব্যাপারটা মানুষের মধ্যে কাজ করে। তো এটা যাতে কাজ না করে এই জন্য এই ধরনের মানসিক বিকৃত অবস্থানগুলো আমাদেরকে মাঝে মাঝে তুলে ধরতে হয়, যাতে আপনারা জানেন যে আপনি যা করছেন সেটা বিকৃত রূপ ধারণ করছে, যাতে আপনি বোঝেন আপনার আশেপাশে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এই জন্য নয় যে আপনি এটার মাধ্যমে এক ধরনের কি বলবো এক ধরনের মানসিক শারীরিক আনন্দ উপভোগ করবেন, সেই জন্য নয়। তো তাই বলছি যে আমার দরকার পড়লে যাহা বলিব সত্য বলিব তো একজনও শ্রোতার দরকার নেই, কিন্তু যে কজন আছেন তারা দয়া করে অপরাধটাকে উপলব্ধি করার জন্য শুনবেন, আর কোনো কারণে নয়। তারপরে বলুন আবুল হোসেন, এরপরে কি হলো?
তারপরে ওই আমার কাছে মনে হচ্ছে যে ওই মহিলা আমার মানে আমার প্রতি অনেকটা আকর্ষণ হয়ে গেছে বা এরকম।
মানে আপনার মনে হচ্ছে 35 বছর বয়সের মহিলাটা 14 বছরের একজন শিশু বলবো আমি অলমোস্ট, বা কিশোর বলা যায় তাকে, 14 বছরের একজনের কিশোরের প্রতি শারীরিকভাবে আকৃষ্ট?
জি। তারপর যখন উনি আমার গায়ে হাত দেয়, এক প্রকার গায়ে হাত দেয় এক সময়, তখন আমার আমার মানে একটু অন্যরকম মনে হয়, আমি প্রচুর ভয় পেতে থাকি বিষয়টা নিয়ে। আমি বুঝতে পারি যেহেতু যে উনি হয়তো এমন কিছু করতে চেয়েছে, তো যদি আমি খুব তারপর আমার লাইফে আগে পরে কখন এমন কিছু হয় নাই, তাই আমার এক প্রকার খুব মানে প্রচন্ড ভয় লাগতে থাকে বিষয়টা নিয়ে।
অবশ্যই আপনার মাত্র 14 বছর বয়সে, আপনার কখনোই কোনো নারী সঙ্গ হয়নি এর আগে?
জি না, কখনো হয় নাই, তাই আমার প্রচুর ভয় পেতে থাকে। যাই হোক, তারপরে উনি যতটুকু ওনার প্রয়োজন ছিল উনি অতটুকু করে, বলে তুমি এটা কাউরে বলবো না। তখন আমিও বলি আচ্ছা ঠিক আছে, আমি কাউরে বলবো না। তারপরে
আমরা খুব মানে একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম, এবং সেই লজ্জাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া থেকে মানে আমরা কি শিখতে পারি সেটা আমি আপনাদেরকে একটু বলতে চাই। কারণ হচ্ছে আমি দেখেছি যাহা বলিব সত্য বলিব আমি 234 নম্বর পর্ব থেকে করা শুরু করেছি, বাট তার আগে পর্যন্ত কিবরিয়া ভাই করতেন এবং অসাধারণ ভাবে করতেন, কিন্তু সেসব গল্প থেকে অনেককে আমি দেখেছি ইউটিউবে এবং নানান চ্যানেলে ফেসবুকে খুব বাজে একটা মানে বের করে নিয়ে আসতে। দয়া করে আপনাদের কাছে আমি হাত জোর করছি, আপনারা এখান থেকে বাজে মানেটা বের করে নিয়ে আসবেন না। আপনাদের দেখা উচিত এখানে 35 বছর বয়স্ক একজন মহিলা কিভাবে তার শারীরিক চাহিদা একটা শিশু বা একটা কিশোরের উপরে জোরপূর্বক দিয়ে দিচ্ছে এবং তার মানসিকতাটাকে সম্পূর্ণভাবে বিকৃত করে দিচ্ছে, যেখানে সে ভয় পাচ্ছে, সেই ভয়টাকে বানিয়ে দেওয়া হচ্ছে তার জন্য একটা খাদ্য, এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না।
পরে এক প্রকারে আমি অনেকটা অসুস্থ হয়ে যাই, যে আমি ওখান থেকে উঠতে পারি না, প্রচুর খারাপ লাগতে থাকে। তখন আমি ওই অবস্থায় ওখানে ঘুমায় পড়ি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর দেখলাম আন্টি ডাকতেছে যে ওঠো খাও, খাবার রেডি। পরে খাওয়া দাওয়া করলাম, তো ওনার সামনে আমার খুব খারাপ লাগতেছিল, বা আমি ওনার সামনে করতে পারতেছিলাম না, ওনার চোখে চোখ রাখতে পারতেছিলাম, কথা বলতে পারতেছিলাম না। পরে যাই হোক সেদিন কাটে, আন্টিও চলে আসে, সেদিনকার মতো সেদিন সময়টা কাটে। আমার খুব একটা ভালো লাগে না, কারণ বিষয়টা এমন ভাবে হয়ে যায় বা বিষয়টা আমি মানতে পারতেছিলাম না।
যাই হোক
মন থেকে মানতে পারতেছিলাম না যে আন্টি এই ধরনের কাজটা করবে বা সেই বিষয়ে। তারপরে যেহেতু কাউরে বলুন বা কাউরে আমার বলার প্রয়োজন পড়ে নেই বা বলিও নেই, তো আমার আন্টি যখন ফিরে আসে বলে যে কাজটার জন্য নিয়ে গেছে, কাজটা হয়নি, আবার আগামীকালকে ওনার যেতে হবে। তো যাই হোক, তখন এই কথাটা বলার পরে আমার ভেতরে একটা ভয় আসে যে আগামীকালকেও তো আন্টি বাড়ি থেকে চলে যাবো।
আচ্ছা,
যাই হোক, পরের দিন সকালে যখন আন্টি চলে যায়, সবাই বাড়ি থেকে চলে যায়, তো আমার আঙ্কেল যখন ঘুমে থাকে তখন আমিও রুমে টিভি দেখতেছিলাম, আবার উনিও রান্না করতেছিল।
আপনার আঙ্কেল ঘুমায় থাকে কারণ হচ্ছে আমি একটু মনে করে দিই শ্রোতাদের যে সে সারা রাত ট্রাক
চালায়। তো যাই হোক, পরবর্তীতে উনি যখন আমি যখন ই করি তখন দেখলাম যে রুম মানে দরজাটা খুলে উনি ভিতরে ঢুকতেছে অন্যরকম ভাবে একটু। তো তখন ওই সময় আঙ্কেলের ফোনটা বেজে উঠে, আঙ্কেলের ফোনটা যখন বেজে ওঠে, একটু পর আঙ্কেল উঠে এটা ফোনটা রিসিভ করে, রিসিভ করার পরে শুনলাম যে গতকালকে উনি একটা অ্যাক্সিডেন্ট করছে নাকি, ওই কারণে আর কি আজকে ওনার যেতে হবে তাড়াতাড়ি, খুব দ্রুত দিনেও যেতে হবে।
আচ্ছা,
যাই হোক, আঙ্কেল আমার বলে যায় যে বাবা আমি ওইখানে চলে গেছি, তুমি থাকো, তুমি থাকো, এখন তো আন্টি আসছে, আন্টি তো দেখাশোনা করবো। পরে যখন আপনার আঙ্কেল বাড়ি থেকে চলে যায়, তখন আন্টি সবকিছু গেট দরজা টজা বন্ধ করে রুমে আসে, আন্টি বলে যে তুমি পাশের রুমে আসো।
আচ্ছা,
তখন ওই রুমে নিয়ে যায়, আমি শুধু মাথা নিচু করে ছিলাম, যেহেতু আমি খুব লজ্জা পাইতেছিলাম, খুব ই লাগতেছিল আমার। তারপর যাই হোক, যতটুকু করার উনি ততটুকু করলো। তারপর দেখা যায় ওদিনও দেখা যায় আমি মোটামুটি একটু অসুস্থ হয়ে যাই, ভালো লাগে না আর কি।
সোজা সোজা কথা, সামান্য ক্লান্ত হয়ে যায়। শারীরিক আনন্দের জন্য একজন প্রাপ্তবয়স্ক মহিলা একটা কিশোরের মানসিকতা ধ্বংস করে দিল আসলে। তারপরে
তারপরে যাই হোক, ওইখানেও ওদিনকে ওই অবস্থায় আমি ঘুমাই। পরে ওই দিনকে যাওয়ার পরে আপনার বিকালে উনি আমাকে ওনার ফোন থেকে কিছু পর্ণ ভিডিও দেখায়, ফোনটা দিয়ে বলে তুমি এগুলো দেখো বিষয় বিষয়। দেখার পর দেখা যায় ভিতরে আমার ওই সময় একটা ফিল্ম জেগে উঠে ভিতরে।
আচ্ছা, মানে আপনারও এবার ইচ্ছা জাগতে?
হ্যাঁ, আমারও একটা ইচ্ছা জাগে, পরটা যেটা ছিল নিজের ইচ্ছাই আমার ছিল। দিন যাওয়ার পরে আমি ওইখানে দেখা যায় আন্টি একদিন প্ল্যান করলো যে ওনার বাড়িতে রাতে ওনার সাথে আমাকে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে, ওনার ছেলে, ওনার ছেলে আছে, ওনার ছেলে তখন এসএসসি পরীক্ষার্থী। তো ওনার ছেলে কি করে, আপনার যে কোনো কথা বললাম ওনার ছেলে গ্রামে পাঠায়।
আচ্ছা,
গ্রামে পাঠায়, আমার আন্টির কাছে এসব বলতেছে যে এমন এমন আমার ছেলে তো গ্রামে গেছে, তা আবুল হোসেন আমার কাছে দিয়ে ও আমার সাথে রাত্রে থাকবে না, আমরা একসাথে খাবো না।
আচ্ছা,
আমার আন্টি সর্বমধ্যে এখানে দিয়ে দেয়। যাই হোক, রাত্রে ওখানে
এবং আবারও সেই একই ঘটনা,
আবারও সেই একই ঘটনা। তো যাই হোক, ওখানে দুদিন ওনার ছেলে থাকে, দুদিন আমি ওনার সাথে থাকি। পরবর্তীতে বিষয়টা দেখা যায় আমার কাছে ভালো লাগতে থাকে। তারপর ওখানে মোটামুটি 13 দিন আমি থাকি। এই 13 দিনের মধ্যে যতদিন সময় পাই বা যতটুকু সময় পাই উনি এই কাজগুলো করে। তারপর যাই হোক, ওখান থেকে আমি চলে আসি আমাদের এখানে, যখন জিনিসটা মিটমাট হওয়া শুরু করে
তখন অলরেডি মামলা ঠান্ডা হয়ে গেছে,
ঠান্ডা হয়ে যায়, তখন মানে আমরা চলে আসি। বাট আমি বলতে আমার নামে মামলা হয় না, যেহেতু আমি চলে আসি, আমার ভাইয়া চলে আসে না, আমার ভাইয়া ওখানে থাকে। যাই হোক, ওখান থেকে চলে আসি। গঞ্জামটা লাগে আপনার মার্চ মাসে,
আচ্ছা
20 তারিখে গঞ্জামটা লাগে, তখন দেখা যায় মাস শেষ, মার্চ মাস শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি আসি বাড়িতে, আসার পরে এক মাস এমনিতেই চলে। তো পরবর্তীতে আমার অনেক ইচ্ছা থাকে যে আন্টির বাড়িতে যাবো বা ভাইয়াকে দেখবো, এই উচ্চতা দিয়ে একবার যাবো। তো যাওয়ার পরে যাই হোক, পরবর্তীতে আর যাওয়া হয় না আমার।
আচ্ছা,
পরে আপনার যখন ই হয় তখন দেখা যায় আমার, আমি ফোন ইউজ করি, একটা ফোন কিনি। তো ফোন কেনার পর একটা রং নাম্বার,
বয়স কত, কত বছর বয়সে ফোন ইউজ করা শুরু করলেন?
আমার 14 বছর বয়সে তখন।
আচ্ছা,
তারপর আমি একটা ফোন কিনি, ফোন কেনার পর একটা ফোন ইউজ করি। তো ওইখানে একটা মেয়ের সাথে আমার রং নাম্বারে পরিচয় হয়, রং নাম্বারে,
রং নাম্বারে,
হ্যাঁ রং নাম্বারে। প্রথম এক মাস রং নাম্বারে আমরা কথা বলি ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে।
রং নাম্বারে এক মাস কথা বললেন?
হ্যাঁ, এক মাস কথা বলি। তারপর দেখা যায় বিষয়টা আমাদের প্রেমের মধ্যে ছড়ায় বা ভালোবাসার মধ্যে আসে, যাই হোক। তারপর আস্তে আস্তে ওর সাথে আমার সম্পর্ক, রিলেশনটা হতে থাকে এমনিতেই। তো যাই হোক, ওর সাথে কয়েকবার আমি বলি দেখা করার বিষয়টা, বা ও বলে, যাই হোক, যে কোনো ভাবে দেখা করা হয় না।
মেয়েটা কি আপনাদের এলাকারই ছিল?
জি না, আমাদের এলাকায় ছিল না, মেয়েটার বাসি ছিল আপনার বান্দুরা, নবগঞ্জ বান্দুরা। আমাদের এখান থেকে আপনার বাসে যেতে প্রায় 6-1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে।
আচ্ছা আচ্ছা, বেশ দূরে,
বেশ দূরে। যাই হোক, আর ওইখানে ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়, মোটামুটি খুব ভালো সম্পর্ক তৈরি হয়,
ফ্রেন্ডশিপের মতো।
হ্যাঁ, ফ্রেন্ডশিপের মতো। পরবর্তীতে বিষয়টা আপনার, আমাদের যখন ডিসেম্বর মাস আসে, ডিসেম্বর মাসের 16 তারিখে আমাদের বিষয়টা কি প্রেমের সম্পর্কে,
আচ্ছা আচ্ছা,
প্রেমে পরিণত হয়। প্রেম মোটামুটি ভালোই হয়, আমাদের প্ল্যান ছিল যে আমরা পালিয়ে বিয়ে করবো, যেহেতু তখন আমি খুব ছোট। তখন
আপনাদের বিয়ে করারও প্ল্যান ছিল? আপনার তো বয়স তখন 15 মাত্র।
হ্যাঁ, 15 বছর।
আর মেয়েটার বয়স কত?
মেয়েটার বয়স তখনই আমার মতোই হবে, বা
সমবয়সী
হবে আর কি। তো যাই হোক, ওর সাথে আমার ভালো একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। তো বিয়ের প্ল্যানটা তো আর খুব দ্রুত ছিল না, পরবর্তীতে আমাদের সম্পর্কটা চালিয়ে যাই, তারপরে দেখা যায়। তো যাই হোক, সম্পর্ক ইমন করতে করতে আপনার দীর্ঘ লম্বাই হয় সম্পর্কটা। তো এটা যখন 1-2 বছর হয়ে যায়, মোটামুটি ভালো হয়, তখন আমি একদিন বলি যে আচ্ছা ঠিক আছে, আমরা এত বছর প্রেম করতেছি কিন্তু কেউ তো কাউরে দেখতেছি না, একদিন চলো দেখা করি।
আচ্ছা,
তখন ও প্রথমে রাজি হয়, পরে যে কোনো আমার ঝামেলার কারণে আর দেখা করতে যাওয়া হয় না, অনেক দূরের পথ যেহেতু যাওয়া হয় নাই। তো দেখাটা না করাতে এমন করতে করতে এক পর্যায়ে দেখা যায়, যাই হোক, প্রেম হয়তো ছিল, অনেকবার অনেক প্রবলেম হয় বা প্রবলেম হওয়ার পরেও, তারপরে দেখা যায় আমার কাছ থেকে মানে আগ্রহ ওর মোটামুটি ভালো ছিল। প্রথম প্রথমে যেহেতু আমি ওর ফোন করতাম, বা আমার মনে আছে যে আমি প্রথম যখন ওর সাথে প্রেমের সম্পর্ক যেদিন থেকে তৈরি হয়, দিন থেকে প্রায় ষোলো দিন আমি সতেরোশো থেকে আঠারোশো টাকা আমি আমার ফোনে ইউজ করছি।
সতেরোশো থেকে আঠারোশো টাকা কতদিনে?
এই তো বিশ দিনে হবে সম্ভবত,
বিশ দিনে মানে প্রায় একশো দেড়শো টাকা প্রতিদিন।
হ্যাঁ প্রতিদিন আমি খুব পরিমাণ অনেক প্রচুর
পরিমাণে, আপনি তো তখন কামাইতেন না,
তখন কাজ করতাম না। ঠিক আছে, যেহেতু এই বিষয়টা আমার একটাই ছিল যে আমি আমার আব্বুর পকেট থেকে টাকা নিতাম।
আপনার আব্বার পকেট থেকে আপনি টাকা চুরি করতেন?
আমার আব্বার পকেট থেকে আমি টাকা নিতাম, আব্বার পকেট থেকে বা আব্বার টাকা বড় ভাবির কাছে রাখতে দিত, বা আপনার বড় ভাবি যেহেতু শোকেসের মধ্যে তালা মারা রাখতো।
বাবা কি টাকা পয়সা গুনে রাখতেন না, টের পাইতেন
না? উনি গুনে রাখতেন না টাকা পয়সা, আনতো না, ভাবির কাছে দিত বা এখান থেকে যখন যেটা লাগতো নিত।
আমাদের শ্রোতা বন্ধুদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি জানি না আপনাদের মধ্যে কজন বাবা আছে, কজন মা আছে, তবে সন্তান এই উদ্ধতাটা অনেক সন্তানই করে বাবার পকেট থেকে। এই যে আমাদের সাথে যে আছেন আবুল হোসেন ভাই, উনি বারবার এক কথা বলে যাচ্ছেন, বাবার পকেট থেকে নিতাম, বাবার পকেট থেকে নিতাম। একবারও বলছেন না আমি বাবার পকেট থেকে চুরি করতাম, কারণ আমাদের সামাজিকভাবে ধারণা যে বাবার পকেট থেকে ছেলে নিয়ে নিলে সেটাকে আসলে ঠিক চুরি বলা হয় না। কিন্তু আপনার বাবাও একটা মানুষ, প্রত্যেকটা বাবাই একটা মানুষ, কারো কাছ থেকে তার জিনিস না বলে নেওয়াটাই কি চুরি নয়?
জি
হতে পারে সে সম্পর্কে আপনার বাবা, কিন্তু তারপরে তো চুরি। এই সামাজিক জিনিসটা কিন্তু আমাদের বাবা মায়ের দোষ আমি বলবো। আপনার বাবার যদি অভ্যেস থাকতো যে সে টাকা পয়সা গুনে হিসেব করে রাখে, তাহলে সেই হিসেবটা আপনার মধ্যে ঢুকে যেত। ও আচ্ছা, আমি পাঁচশো টাকা নিয়েছিলাম, আমার বাবার হিসাব আছে, এখন এখানে এত পাঁচশো টাকা কম, তার মানে আমার বাবা টাকাটা হিসাব করে রাখে, হিসাবটা আপনার মধ্যে আসতো। আঠারোশো টাকা ফোনের পিছনে খরচ করতে পারতেন না তখন এমনিও, তাই না? ওকে, তারপরে
পরে যাই হোক, কদিন এভাবে চলে, তারপর দেখা যায় একদিন বাবা এর মধ্যে একদিন পরে যে ওখানে একদিন ওখানে পাঁচ হাজার টাকা থাকে, মানে শোকেসের মধ্যে পাঁচ হাজার টাকা থাকে। তো আমি যেহেতু টাকাগুলো আমি দেখতে পারতাম না, কারণ শোকেসটা তালা মারা থাকতো, উপরে ডোরটা খোলা থাকতো, উপরে ডোর খুলে আপনার নিচ উপর থেকে হাত দিয়ে নিচে মানে কাপড়ের ভাজে টাকা থাকতো, তো ওইখান থেকে মানে টাকা আন্তাজে বের করতাম। তো আন্তাজে বের করেছি ওদিন পাঁচ হাজার টাকা ছিল, এক হাজার টাকা নোটই ছিল পাঁচটা। তো যাই হোক, এখন যখন পাঁচ হাজার টাকা থেকে এক হাজার টাকা আমি সরাই ফেলি, তখন পরবর্তীতে বিষয়টা যে এখানে তো টাকা ছিল, তো পরে দেখলাম যে আব্বু ভাবিরে মানে অনেক রাগারাগি করতেছে যে টাকা তুইতেছি, তুমি টাকা ঠিক মতো গুনে রাখো না, ভাই রাখতে পারছো না। পরে দেখলাম যে ভাবি কান্না করতেছে, আব্বুর কথাটা বলছে যে কোনো কারণে বাবু রাগারাগি করছে।
মোটামুটি আপনার আব্বা মনে হয় আপনার ভাবিকেই ব্লেম দিচ্ছে যে তুমি টাকা সরাইছো বা কিছু
না, এমন কিছু করেনি। তারপরে দেখা যায় ভাবি নিজে থেকে জিনিসটাই করে নিছে যে টাকাটা কোথায় গেল বাসে বসে। আব্বা সরাসরি ভাবিকে বলে নাই বিষয়টা, এমন কিছু করেও নাই, যেহেতু আমার ভাবি খুব বিশ্বাসী লোক আর ভাবি খুব ভালো। তো এই কারণে যাই হোক, পরে দেখলাম যে ভাবি অনেক কান্নাকাটি করতেছে। তা বিষয়টা যখন ভাবি কান্নাকাটি দেখে আমার খুব খারাপ লাগলো যে হয়তো আব্বু ভাবিকে দোষারোপ করে নাকি।
আচ্ছা,
তো এই বিষয়টা ভাইবা আমি আমি যাই হইব, হয়তো না হয় আমার একটু মারবো। তারপর যে জিনিসটা তার ই থাকলো না, পরে আমি ভাবিরে ডাকবো, বলি যে ভাবি মনে মনে এখান থেকে টাকাটা আমি নিছি।
আচ্ছা, আপনি স্বীকার করলেন?
স্বীকার করলাম, যেহেতু ভাবি এখানে দোষারোপ হইতেছে সে বিষয়ে, এই কারণে ভাবি কান্না করলো। তো যাই হোক, এখানে আমার ভাবির কথা বলবো, আমার অন্যরকম, আমার ভাবি খুব, আমরা পাঁচ ভাই, এর মধ্যে আমার বড় ভাবি, খুব ভালো মায়ের মতোই। তো যাই হোক, পরে আমি বিষয়টা বলার পরে ভাবি বলে আচ্ছা ঠিক আছে, যাই হোক, যাই হয়েছে, বড় বলার দরকার না, বড় বললাম তোমার অনেক বকাবকি করবো, যাই করছো আর কখনো করো না।
আচ্ছা,
যাই হোক, ভাবি আমার এটা করে দিল, তা আমি ওই বিষয় নিয়ে আর সাহস পেলাম না। যে
এই ঘটনার পরে কি আপনার বাবার কাছ থেকে আপনি টাকা নিয়েছিলেন?
এই ঘটনার পর থেকে নিয়েছিলাম, কিন্তু মানে ওইটা দেখা যায় যদি ভাবি, যেহেতু ভাবি ভাবিরে বাঁচে আর কি, ভাবির উপর প্রভাবটা না পড়ে,
মানে আপনার ভাবির উপর প্রভাব যাতে না পড়ে,
না পড়ে,
ওই জন্য আপনি ওইভাবে নেননি, আপনার ভাবি বাসায় নেই তখন নিয়েছে।
হ্যাঁ হ্যাঁ, তখন নিয়েছি। বা পরবর্তী দেখা যায় ওই আপনি শার্ট খোলা শার্ট রাখছে, শার্ট থেকে শার্টের পকেট থেকে নিছি, বা আপনার ওই ঘুমাইছে বালিশের নিচে মানি ব্যাগ রাখছে, মানি ব্যাগ থেকে নিছি।
এরকম ক্যাশ সেভ করা টাকা থেকে
নেননি ওখান থেকে আর কি। তো ওখানে যেমন বেশি টাকা থাকতো, এখান থেকে নিলে বিষয়টাই হইতো না। যাই হোক, পরবর্তীতে আমি তখন কাজকাম যেহেতু করি না, আমার পকেটে তেমন টাকাও থাকে না, আর বাসা থেকেও তেমন ওখান থেকেও টাকা নি না। দেখা যায় ওরে ফোন করা আমার থেকে কই মাঝে আর কি একটু।
আচ্ছা,
আমি যেমন আমি টাকা ভরে ফোন করতে পারতাম, ওটা পারি না। ওরা যাই হোক একটু কম করি, কিন্তু ওর রেগুলারটাই চালায় যায়, ও সম্পূর্ণভাবে ফোন দিতেছে, সম্পূর্ণ সবসময় ও ফোন দিত। পরে এক সময় বিষয়টা বলি যে আমি কাজকাম করি না, আমার কাছে টাকা থাকে না, এই কারণে হয়তো আমি ফোন দিতে পারি না, তুই কিছু মনে করিস না।
আচ্ছা, তখন কথা বলছেন এবং সে ফোন দিচ্ছে।
হ্যাঁ, তখন তারপর থেকে ওই ফোন দিত, যাই হোক ওই ফোন দিত, এমন করতে করতে প্রায় তিন চার বছর, চার বছরের মাথায় চলে আসে আর কি বিষয়টা।
আচ্ছা, চার বছর এবং আপনাদের কোনো দেখা হয়নি?
দেখা হয়নি।
এই মুহূর্তে আমাদের একটা বিরতি নিতে হবে ফ্রেন্ডস। আমরা এই বিরতির পরে জানবো এই চার বছরের অসাধারণ যে প্রেম, যেই প্রেমের কারণে একটি মেয়ে টাকা খরচ করে যাচ্ছে, একটা ছেলে তার বাবার কাছ থেকে টাকা চুরি করে নিয়ে এসে হলেও প্রেমের তাগিদে কথা বলে যাচ্ছে, হাজার হাজার টাকা খরচ করে যাচ্ছে, সেই প্রেমের পরিণতিটা কোথায় দাঁড়ায়, এটা বুঝবেন বিরতির পর। বিরতি অনেক বড় ব্যাপার রে ভাই, জীবনে বিরতি অনেক কিছু নিয়ে আসে, তাই একটু অপেক্ষা করুন, দেখুন বিরতির পর কি থাকে। ইউ আর লিসনিং টু এবিসি রেডিও 89.2 FM, দিস ইজ রেহান রসুল, আই এম গোয়িং
for a break.
আর আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিব মঞ্চে, তবে আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হল 09613892892 09613892। ওখানে ফোন করে নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করুন এবং আপনার ফোন নাম্বারটি স্পষ্ট করে উচ্চারণ করুন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, চলছে জেবিএসবি আনসেন্সার্ড।
Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself.
বিরতির পর আরো একবার ফেরত আসলাম জেবিএসবি আনসেন্সার্ড নিয়ে। আপনাদের সাথে আছে আমি রেহান রসুল,
আর আমার সাথে আজকে আছেন আবুল হোসেন। আবুল হোসেনের কাছ থেকে আমরা যা শুনছিলাম, যারা হয়তো শুনতে একটু দেরি করে ফেলেছেন, যারা হয়তো এতক্ষণ শুনেননি, হঠাৎ করে এখন জয়েন করলেন মাত্র এবিসি রেডিও 89.2 FM এর সাথে, তাদেরকে বলছি দ্য ফ্যাক্ট ইজ আবুল হোসেন ওয়াজ আ ভিকটিম। একজন ভিকটিম ছিলেন তখন যখন উনি তার এক আন্টির বাসায় যায় এবং সেই আন্টির বাসায় আশ্রয় নিয়ে অ্যাকচুয়ালি পলাতক অবস্থায় থাকতে যায়। তখন তার আন্টি একটা মিসইউজ করে তাকে এবং সেই মিসইউজ থেকে তার জীবনটা হয়ে যায় অন্যরকম, তার নারীদের প্রতি চিন্তা ভাবনাই হয়ে যায় অন্যরকম, যেটা এত ছোট বয়সেই ম্যাচিওর একটা এজে স্বয়ং আবুল হোসেন নিজেই বুঝতে পারছিলেন না। এবং আবুল হোসেন বুঝতে না পারা থেকেই কিন্তু এরপরে যখন সে গ্রামে যায়, গ্রামে গিয়ে সে ফোন নেয়, ফোনের মাধ্যমে রং নাম্বার আসে, রং নাম্বারের মাধ্যমে তার একটা সম্পর্কও হয়। সেই সম্পর্কটা প্রায় 4 বছর ধরে চলে, কিন্তু তাদের মধ্যে কখনো দেখা হয়নি, রাইট? এই সময় আমরা ছিলাম, এরপর থেকে আবারও শুনবো আবুল হোসেনের কাছে।
যাই হোক, আমাদের সম্পর্ক যখন প্রায় 4 বছর হবে, তখন দেখা যায় আমার ওর প্রতি একটু ভালোবাসা একটু মানে অন্যরকম হয়, বা নিজে ব্যস্ততার কারণে তখন আমি একটা চাকরিতে লাগি।
ভালোবাসা তো আর একটু অন্যরকম আসলে হয় না, আপনি আসলে তার প্রতি আগ্রহ হারাতে শুরু করছেন।
জি জি। তারপরে যাই হোক, তো আমি তখন ওকে আর কি কন্টিনিউ ফোন করতাম না।
আচ্ছা।
আমি যেমন মিস কল দিতাম ওইটাও দিতাম না। তখন দেখা যায় 10 দিন 15 দিন 1 মাস 1.5 মাস 2 মাস এরকম হয়ে যায় যে আমি ওর খবর নিই না। সারাদিনে 4 বার 5 বার যতবার ফোন দেয় তখন ওই ফোন দেয় শুধু, কিন্তু আমি ওর ফোন দিতেছি না। তখন ও আমার বলতে থাকে যে কি ব্যাপার, আপনি সারাদিনে একটা মিস কলও দেন না, এখন একটা মেসেজও দেন না, ব্যাপার কি? তখন আমি বলি দেখ, আমি তোর আগে বলছি আমি কাস্টম করি না, আমার কাছে টাকা থাকে না, আমার ফোনে টাকা থাকে না, তাই হয়তো ফোন দিতে পারি না। বলে মিস কল দেওয়ার টাকারও থাকে না। আমি বলি যে না, হয়তো এরকম কিছু থাকে না। পরে ও করে কি, আমার ফোনে 50 টাকা রিচার্জ করে একটা সময়।
আচ্ছা।
তো আমি দেখলাম যে আমার ফোনে 50 টাকা আসছে, তো আমি জানি না কে পাঠিয়েছে। 10 মিনিট পরে ফোন দেয়, ফোন দেয় বলে ফোনে টাকা পাইছেন? পরে আমি বললাম যে তুই পাঠিয়েছিস? হ্যাঁ আমি পাঠিয়েছি। পরে ওর সাথে মনে টাকা করি, যেহেতু যাই হোক যত ই ছিল, তো একটা মেয়ের কাছ থেকে টাকা নেওয়া বা খাওয়া ওইটা মনের ভিতরে ছিল না। তখন আমি ওর সাথে অনেক রাগ হই যে তুই কেন আমার ফোনে টাকা পাঠাবি, তুই যে ফোনে আমার ফোনে টাকা পাঠালি ওটা তোর ফোনে টাকা পাঠায়, আমার সাথে কথা বলতে এটাও কাজে লাগতো, তুই আমার ফোনে আর কখনো টাকা টুকা পাঠাবি না। অনেক রাগ করি। রাগ করার পর যাই হোক জিনিসটা ম্যানেজ করে নিয়ে যায়। তারপরে যাই হোক এভাবেই চলতে থাকে। তো অনেকদিন পর একদিন দেখা যায় আমরা তিনটা বন্ধু মিলে সবাই প্ল্যান করি যে আমরা যে ঘুরতে যাবো, ঘুরতে যাবো, কারো পকেটে টাকা নেই, একজনের পকেটে ছিল আর দুজনের পকেটে টাকা নেই। তো দেখলাম কি আমার আরেক ফ্রেন্ড ওর ওয়াইফকে ফোন করে, ও আবার থাকে আপনার লেগুনা চালায়, লেগুনার ড্রাইভার। ওর ওয়াইফকে ফোন করে বলে কি যেমন এমন আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, এখন রাস্তায় আমার পুলিশ ধরছে, আমার 3,000 টাকা লাগবো, তো তাড়াতাড়ি টাকা পাঠানো হলে আমার এই পুলিশ থানায় পাঠিয়ে দিব আর কি, চালান করে দিব। যাই হোক, ওর
কত টাকা?
3,000 টাকা।
আপনি চাইলেন?
আমি না, আমার ফ্রেন্ড আর কি।
আচ্ছা।
তো 3,000 টাকা ওর ওয়াইফের কাছে চাই, ওর ওয়াইফ ওর শ্বশুর বাড়িতে থাকে, যাই হোক ম্যানেজ করে 3,000 টাকা সাথে সাথে পাঠায়। তখন আমার কাছে টাকা নেই, এখন আমি টাকা কোথায় পাবো? তারপরে ভাবলাম যে ও ওর ওয়াইফের কাছে এভাবে টাকা চায়, আচ্ছা ঠিক আছে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে দেখি টাকা চায়।
আর একটু আগে না বললেন মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না?
না এটা হ্যাঁ ঠিক আছে এরকম বলছিলাম, বা ওই সময়
নিজের স্বার্থে যুক্তিগুলো বদলায় যায়
আর কি। যাই হোক পরবর্তীতে আমি ওর বললাম যে আমার ফোন দিলাম, ফোন করে বললাম যে মনে মনে আমার 2,000 টাকা লাগবে, আমার 2,000 টাকা দিতে পারিস? তখন সময় রাত্র 8টা বাজে।
আচ্ছা।
তো মেয়েটা অনেক খুশি হয় যেহেতু আমি টাকা চাই ওর কাছে, কারণে ও বল রাজি হয়, আচ্ছা ঠিক আছে আমি টাকা দিব।
সে খুশি এই জন্য যে সে আমার এত আপন, আমাকে ফোন দিতে পারছে।
হ্যাঁ হ্যাঁ। যাই হোক পরে ও বলে যে টাকা দিতে পারবো, কিন্তু এখন রাত্র 8টা বাজে আর আমার বাড়ি থেকে, বাড়িটা যেহেতু গ্রামে ছিল, গ্রাম সাইডে, তো বলে আমার এখান থেকে বাজারে গেতে মিনিমাম আধা ঘন্টার রাস্তা, তো পায়ে হেঁটে আর কি। আর রাত করে মেয়ে মানুষ, আমি এখন কিভাবে যাবো? আপনি কাজ করেন, টাকাটা সকালে নেন।
আচ্ছা।
তো পরে আমি একটু রাগ হয়ে যে আমার এখন টাকা লাগবে, আমি সকালে টাকা দেখি করবো এই কথা বললাম ফোনটা রাখি ওর সাথে। পরে অনেক ফোন করে, আমি ফোন রিসিভ করি না। তো আমরা বন্ধুরা প্ল্যান করি যেহেতু ওর কাছে টাকা ওর কাছে আছে, তো আমরা যাবো। তারপর সবাই বাড়িতে গিয়া ফ্রেশ ট্রেশ হয়ে যখন বের হই, সদরঘাট আসি, লঞ্চে যাবো আর কি। লাস্ট ট্রিপ মিস করি লঞ্চ।
আচ্ছা।
আমাদের আর ওখানে যাওয়া হয় না, রিটার্ন চলে আসি। মেয়েটার আমি বলি যে মানে অনেক জায়গায় যাবো বলছিলাম আর যাওয়া হইলো না। পরের দিন সকালে আমার ফোন করে যে আপনি টাকাটা চাইলেন, টাকাটা নেন। পরে আমি বললাম যে না আমার টাকা লাগবে না, যে কাজে টাকা চাইছি ওই কাজে লাগবো না, তুই রাত্রে টাকা দেখতে, এখন আমি টাকা দেখি। যাই হোক আমার টাকাটা কিন্তু কাজে লাগতেছে না, যদিও লাগতো সকালের কাছে এনে নিতাম, কিন্তু ওর প্রতি আমি প্রভাবটা রাগে মানে রাগের উপরে রাখতেছি যে তুই টাকাটা রাত্রে দেস না, এখন আমাদের লাগবে না। এমনি যাই হোক অনেক কাকতি মিনতি করে আমি টাকাটা নিতে চাই না নিতে চাই না। পরে আমি বলি যে তুই টাকাটা দিবি এখন আমায়, টাকাটা তো কোনো কাজে লাগবো না, কাজে লাগাইতে পারবো না। যদি আমার টাকাটা যাস তোর টাকাটা কিন্তু আমি নেশা করবো, টাকাটা আমি নেশা করবো, ইয়াবা কিনে খাবো।
এটা সরাসরি বললেন?
এটা সরাসরি বললাম। তখন ও বলে যে আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, তারপর আপনি টাকাটা নেন।
আচ্ছা,
তো সম্ভবত এটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ডিসিশন, ওকে বলাটা বা ওর কাছ থেকে টাকাটা নেওয়াটা। যাই হোক, ওর কাছ থেকে আমি পরবর্তীতে টাকাটা নেই। ওর কাছে 2700 টাকা থাকে, ও 2700 টাকা পুরো পাঠায় আর কি।
আচ্ছা,
2000 টাকা চাইছিলাম, ও 2700 টাকা পাঠায়। যে বলে যে ঠিক আছে আপনি এটা রাখেন, কোনো প্রবলেম নেই, নেন। পরে যাই হোক, ওই টাকাটা নিয়ে আমি এভাবে ই করি, তারপর ওর সাথে থাকে সম্পর্ক চলতে থাকে, কথা বলতে থাকি। তারপরে দেখা যায় ওই বিষয়ে ওই জিনিসটা, ও আমার মুভমেন্টটা ওই মাস এক মাসের মধ্যেই পুরোপুরি অনেকটা চেঞ্জ হয়ে যায়।
আচ্ছা,
তো একদিন হঠাৎ করে আমি চেঞ্জ বলতে, এক সময় যেমন আমার মানে ভালো লাগতো না, যে ভাবতাম মেয়েদের কাছ থেকে মানুষ কিভাবে টাকা খায়, একটা মেয়ে মানুষ ওর কাছ থেকে টাকা কেন খাবে, আর মেয়েরা কি কাজ করে না,
অন্য কারোর কাছ থেকে টাকা খাওয়া যাবে? ভাই নিশ্চয়ই না, টাকা খাওয়া কারোর কাছ থেকেই ঠিক না,
ঠিক না,
মেয়ে হোক আর ছেলে হোক, কোনো মানুষের কাছ থেকে তো টাকা খাওয়া
ঠিক না,
খাটনি না করা, খাটনির বদলে হলে অন্য
জিনিস,
তাই না? তো আপনার ওই বোধটা ছিল যে আমার কারোর কাছ থেকে টাকা মেরে খাওয়া উচিত না,
উচিত না,
কিন্তু এই জিনিসটা বদলে আপনার মধ্যে একটা লোভ চলে আসছে যে আস্তে আস্তে যখন ফ্রিতে নিতে অসুবিধা কি। আচ্ছা, তারপরে
যাই হোক, পরে ওটার 5 দিন না 7 দিন পরে হঠাৎ করে আমি ওর বলি কি আমার 10,000 টাকা লাগবে।
ওই 2,500 টাকা নেওয়ার পরে,
2,500 টাকা নেওয়ার পরে আমি বলি যে আমার 10,000 টাকা লাগবে। কি কেন বা কি কারণে ও আর কিছু জিজ্ঞেস করে না, বলে 10,000 টাকা আছে ঠিক আছে আপনি বিকাশ নাম্বার দেন।
কিন্তু মেয়েটা মানে কি, মানে ওর বাবা কি করে, অনেক বড় লোক, অনেক টাকা বলা
না, অ্যাকচুয়ালি মেয়েটার বাবা কেমন আমি সেটা কখনো জিজ্ঞেস করিনি, বা
টাকা কোথা থেকে পাচ্ছে
আমিও সেটা কখনো জিজ্ঞেস করিনি ওকে, যে কোথা থেকে টাকা পাচ্ছে, বা আমি বা আমার কখনো আগ্রহ জাগে নি। আমার কথা, আমি একসময় টাকা নিতাম না, এখন টাকা নিতেছি, ও কোথা থেকে দিতেছে সেটা আমার আর কি, যাই হোক ভাবার বিষয় না বা দেখার বিষয় না।
আপনার কাজ কি করবে
এটা মানে ভাবতাম না। তারপর যাই হোক, ওই 10,000 টাকা নিয়ে, 10,000 টাকা নিয়ে আমি সম্পূর্ণ টাকাটাই নেশার মধ্যে উড়াই। আমি তখন ইয়াবা ট্যাবলেট ওই লাইফে ফার্স্ট তখন আমি খাওয়া শুরু করি।
10,000 টাকা,
10,000 টাকা
পুরাটাই আপনি ইয়াবা,
আমি পুরাটাই ইয়াবার পিছনে নষ্ট করি। যাই হোক, এটা আমি আর ওরে বলি না, না বলাতে যাই হোক, ওই 10,000 টাকা আমার সম্ভবত 2 দিন বা 3 দিন যায়, 3 দিন থাকে আমার পকেটে টাকা, 3 দিনের মধ্যে আমি টাকাগুলো সব শেষ করে ফেলি। আরো 2 দিন যাওয়ার পর আবার 2 দিন পর আবার 5,000 টাকা চাই ওর কাছে,
আবারও
5,000 টাকা চাই, আবারও 5,000 টাকা ওই আমার দেয়,
আবারও সে দেয়,
আবারও সে দেয়।
এই অপুরন্ত টাকা ওই মেয়েটা কোথা থেকে পাচ্ছে আমি তো বুঝলাম না, সেও কি কোনো অপরাধের সাথে যুক্ত নাকি?
না, সে কোনো অপরাধের সাথে যুক্ত না, এটা আমি হয়তো।
তাহলে আপনার বয়সে আর একটা মেয়ে, আপনার যেটা কামাই করতে পারার কথা যাও, আপনি যদি যা ইচ্ছা তাই করতেন, মাটি কাটলেও কিছু টাকা পায় একটা ছেলে, কিন্তু একটা মেয়ে 2,500, প্রথমে 2,700, তারপরে 10,000 গেল, 12,700, আরো 5,000, মানে হচ্ছে কত, 17,700, 17,700 টাকা 4-5 দিনের ব্যবধানে একটা মেয়ে নিজে কামাই না করে কিভাবে দেয় ভাই? এটা আমরা,
এটা আপনার সম্ভবত আমি যতটুকু মানে আইডিয়া করি, আইডিয়ার উপরে থাকে যে ওর ফ্যামিলিতে ও একাই আর কি, ওর দুটা ভাই, দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে ও একা, তো সম্ভবত ওর বাবার যত, ওর বাবার বা টাকা পয়সা একটেবিল যতটুকু থাকে ওর কাছে সম্ভবত থাকতো আর কি,
চাইলে
পায় আর কি, একটাই মেয়ে ছিল আর কি, সম্পূর্ণটা ওর কাছে থাকতো। আমি এটা কখনো জিজ্ঞেস করি নাই বা বলিও নাই, আমার মানে জানতে ইচ্ছাও করে নাই কখনো। তারপরে যাই হোক, এইভাবে ওইখান থেকে আনি, ওইটাই না ওইভাবে টাকাটা উড়াই। তো একদিন আপনার আমি এক ফ্রেন্ডের সাথে ইস্তান মল্লিক আসি, একটা ফোন কিনবে, তখন আমি আমার ফোন দিছে যে কোথায়, আমি বললাম যেমন এক ফ্রেন্ডের সাথে আসছি, ও একটা ফোন কিনবো, ফোন কেনার জন্য আইসেন।
আচ্ছা,
পরে বলতেছে যে সেট কিনছে, আমি বললাম যে না কিনিনি এখনো, কিনুম, অনেক সুন্দর সুন্দর সেট পছন্দ তো হয় সবারই, ভালোই তো। পরে বলে তাহলে আপনি একটা কিনা নেন, আমি বলি আমি কিনুম, টাকা পাম বুঝি, টাকা দিবি, টাকা দিলে দে।
আচ্ছা,
তখন ও বলে আচ্ছা ঠিক আছে আপনি নেন, সমস্যা কি, আপনি নেন।
তখন কত টাকা খেলেন?
তখন 10,000 টাকা দেয়।
আচ্ছা,
তখন 10,000 টাকা দেয়, আমি তখন 7,000 টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে নিই,
এবং বাকি 3,000,
বাকি 3,000 কি খরচ করি
পকেটে। তার মানে হচ্ছে আপনি এখন পর্যন্ত তার কাছ থেকে 27,700 টাকা নিলেন।
জি,
তারপর,
তারপরে যাই হোক, ওইখান থেকে আমি যখন আসি, আসার পরে
কি ভান করে বা দুষ্টামি করে ওই মেয়েটাকে কখনো একটা ফুল বা কিছু দিছিলেন?
জি না,
একটা মিস কলও দেন নাই। হ্যাঁ, বলছি
না, যাই হোক, তারপরে যাই হোক, এইভাবে চলার পরে আপনার দেখা যায় আরো কয়েক ধাপে আমি টাকা ওর কাছ থেকে আনি। যখন আমি ইয়াবাতে এডিক্ট হয়ে যাই, মাঝে মাঝে মনে হয় তো যে ওর কাছে তো চাইলে টাকা পাওয়া যায়।
এরপরে আবার কতদিন পরে টাকা চাইলেন?
হয়তো 10 দিন বা 15 দিন হবে।
কত নিলেন?
ওই সময় নিয়েছিলাম 7,000 টাকা আর কি, 10,000 টাকা দিয়েছিলাম, 7,000 টাকা দিয়েছিলাম, 7,000 টাকা আছে,
প্রায় 35,000 টাকা আপনার হয়ে গেল মেয়েটার কাছে পাওনা। এরপর,
তারপরে এক সময় দেখা যায় আমি আমার এক ফ্রেন্ডের মানে আমার সাথে এক ফ্রেন্ড থাকে, ওর বিয়ে করার জন্য বাসা থেকে মানে ওর সম্পর্ক করে ওরা, আমি জানতাম বিষয়টা বা আমার সাথে শেয়ার করতে আসে বিষয়, পরে আমার বলে যে মামাই অনুমন আমি বিয়ে করুম, তো আজকে বিয়ে করুম।
আচ্ছা,
তো ওই যাই হোক, ওর প্রেমটা অনেক ই করে হয়, মেয়েটা প্রথমে রাজি হয় না, প্রায় 18 মাস ঘোরার পর প্রেমটা হয়।
আচ্ছা,
এখন মেয়েটা প্রথমে বলছে যে আমরা পালিয়ে মানে প্রেম করার শর্ত দিয়েছি আমরা পালিয়ে বিয়ে করতে পারবো না, আমি কত হইলে না হইলে না। তারপরে এখন মেয়েটা নিজের থেকে ইচ্ছুক বিয়ে করার, যাই হোক, এখন ও বলতেছে মামা আমার কাছে তো টাকা নেই, 17 টাকা পকেটে আছে।
আচ্ছা,
দোকান থেকে এসে পড়ছে, এখন মেয়ে বলছে বিয়ে করবে, এখন টাকা কোথায় পাই?
তো আপনি তখন কি করেন, আপনার তখন কাজ কি?
আমি তখন ঘুরি।
তখন আপনি ঘুরঘুর করতেছেন, ইয়াবা খাইতেছেন?
কাজকাম করি না। তো যাই হোক, পরবর্তীতে এখন কি করুন, সকালে বলতে বলতে বিষয়টা দুপুর হয়ে যায়। তো দুপুর এক সময় আমি কোনো ই না পাই, ওই না পাই, আমি আমার ওই অরে ফোন করি যে ও একজন আছে, তো ওর ফোন করে আমি বিষয়টা বলি যে আমার খুব দরকার, আমার এখন খুবই দরকার, আমার 5,000 টাকা। শুনলাম বিয়ে কথা 5,000 টাকা হইলে, 5,000 টাকা খুব দরকার আমার লাগবে। যাই হোক, প্রথমে কি করে ওই দিনকে ফার্স্ট জিজ্ঞেস করে, কেন কি করবেন টাকা দিয়ে? এখন ফার্স্ট জিজ্ঞেস করে, ও যখন জিজ্ঞেস করে তখন আমি ওকে ঝাড়ি মারি, কেন কি করুন, তোর কাছে কৈফিয়ত দিয়ে এমন টাকা নিতে হবে, 3,000 টাকা লাগবে না,
ইমোশনাল।
তো আমি ফোনটা রেখে দিই, পরে ও আবার নিজে থেকে ফোন করে 2-3 বার রিসিভ করি না, পরবর্তী যখন রিসিভ করি পরে বলে আচ্ছা ঠিক আছে আপনি রাখুন কেন, আচ্ছা আমি দিতেছি আপনার, তো কি করতে ই করে তারপর টাকাটা দেয়,
5,000 টাকা আবার দিল,
5,000 টাকা দেয়। তো দেওয়ার পরে যাই হোক, ওয়েবসাইটের সাথে ওর ই করে বিয়েটা করাই, আবার 10-15 দিন ভাবে যায়। যাওয়ার পরে বিষয়টা আর কি, ওর বিয়ের ব্যাপারটা ওর ফ্যামিলি আর ওর দুটো ফ্যামিলি জানে আর কি,
বিষয়টা
জেনে যাওয়ার পরে যাই হোক, ফ্যামিলি আমাদের গ্রামে ছিল ফ্রেন্ডটা, তো বাড়িতে অনেক কাবজা হয়, অনেক মানে কথাবার্তা, অনেকে বকাবাজি করে, ভাই করে। তখন হঠাৎ করে প্ল্যান করি যে হ্যাঁ এবার ওরে ওরে বলি যে মনে মন ও যে বিয়ে করছে আমার ফ্রেন্ড, ও মানে কথা বলে তো আমার সাথে ফ্রেন্ড, যেহেতু এমন রকি বিয়ে করছে, ওর বিয়েতে তো টাকা খরচ করছি, আর এখন তো ওর ফ্যামিলি থেকে আমার নামে মামলা করে দিব অবস্থা, আমি বাসা থেকে পালাই গেছি,
মিথ্যা কথা বললাম
আর কি।
আসলে তো এত ঘটনা ঘটেনি?
না, ঘটনা ঘটেনি, বাসা থেকে পালাই গেছি, এখন তো আমার কাছে টাকা নেই, টোটালি টাকা নেই, এখন সম্ভবত এক মাস পালায় থাকতে হবে।
দূরে সে বলে নাই যে আপনার কাছে কবে টাকা ছিল?
না, এমন কিছু বলে নাই, পরে বললাম যে এখন
আমি বোকা একটা মেয়ে ভাই।
তারপর যাই হোক, এখন বলে যে আমার এখন খুব দরকার, এখন আমার টাকা দে, কারণ আমি থাকতেছি ঘুরতেছি আমার টাকা লাগবে।
সে অলরেডি 40,000 টাকা পায়, আপনি তার কাছে আরো টাকা, অবশ্য আপনার কাছে তো এটা পায় না, ওটা তো পায় না,
এটা কি কখনো, হ্যাঁ যেমন কিছু
তো ফেরত যোগ্য নয়, চান্সে নিয়ে নিচ্ছেন, জাস্ট ইমোশনাল ব্যাপারটাকে বেচা বেচা, ইমোশন বেচা বেচা টাকা খাচ্ছে।
জি জি।
আচ্ছা,
তারপরে ওর কাছ থেকে আবার ওই 15 দিনের মাথায় 10,000-20,000 টাকা নি,
10,000-20,000 টাকা 15 দিনের মধ্যে,
15 দিনের মধ্যে আর কি।
ওই যে পালিয়ে থাকার কথা বলে,
পালিয়ে থাকার কথা বলে, ও জানে যে আমি পালিয়ে আছি, মানে
বলেনি আপনাকে যে আপনি পালায় আছেন না কোথায় আছেন তা তো জানি না, আপনার 20,000 টাকা 15 দিনে কেন লাগবে চলতে?
না, এমন কিছু বলে নাই,
ভয় বলেনি, কারণ বললে তো আপনি বলবেন যে ও আচ্ছা কৈফিয়ত দিতে হবে নাকি, ফোন রেখে দেবেন,
এমন কিছু। যাই হোক, আর বলে নাই, পরে তোর কাছ থেকে ওই টাকা নেই, তো টাকা নিয়ে সম্ভবত আমি খুব সম্ভবত যদি টাকা বাইরে যতটুকু খরচ করতাম তার চেয়ে বেশি আবার পিছনে করতাম, আর ওই জিনিসটা আমার কাছে একসময় ভালোই লাগতে থাকে আর কি, বিষয়টা
ইয়াবাটা
একসময় ভালোই লাগতো।
আসলে তোর তো নেশা, এটা ছাড়া তো আপনার থাকতেই পারার কথা না এত বেশি নেওয়ার পরে।
জি, তারপর ভালো লাগতে থাকে, তারপর লাস্ট এক সময় আমি ওর কাছ থেকে 10,000 টাকা চাই একদিন,
আবারও তখন কিন্তু সে আপনার কাছ থেকে 60,000 টাকা নেওয়া হয়ে গেছে তার কাছ থেকে,
60,000 না 65,000, এমন
65,000-65,000 টাকা প্রায়।
যাই হোক, ওর কাছ থেকে আমি 10,000 টাকা চাই যে আমার 10,000 টাকা লাগবে, তখন ও বলে যে আপনি এখন বলতেছেন আমার কাছে তো এখন টাকা নেই, ওই দিনই ফার্স্ট আমাকে না বলে
শেষ পর্যন্ত সে বললো
যে আমার কাছে তো টাকা নাই, এখন এখন টাকা চাইতেছেন, আমার টাকাটাও খুব ইমার্জেন্সি দরকার ছিল, দরকার ছিল বলতে নেশা করতেছি বাসে বসে, যাই হোক তো দরকার ছিল, এখন তো লাগবে টাকাটা। পরবর্তীতে আমি অনেক রাগ হই যে কেন তুই কথা কেন বললি, কি কারণে টাকা লাগবে আমার, যাই হোক যেমনি হোক ম্যানেজ কর, পরে বলে এখন তো আমার কাছে নাই, যাই হোক তারপর আমি দেখতেছি। আমি বললাম যে সকালে আমি 10টার দিকে ফোন করি যে তোর আমি 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে একটু দেখতে কষ্ট করে, এক সময় কাকুতি মিনতি করতেছে যে আমার লাগবে খুব।
আচ্ছা,
পরে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, তো আধা ঘন্টা পরে আমার ফোন করে বলে যে 5,000 এক ভাবির কাছে 5,000 টাকা হাওলা চাইছি, উনি বলছে দিব, ওনার কাছে আছে 5,000 টাকা ম্যানেজ করতে পারছি,
এটি নিজে ধার করে এবার আপনাকে দেওয়ার চেষ্টা করছে।
জি, 5,000 টাকা এখন বললাম যে না আমার 10,000 টাকাই লাগবে, তুই আর একটু ম্যানেজ কর। তারপরে বিষয়টা আর কি, যাই হোক খুব সম্ভবত ওর নিজের কিছু বিক্রি করা টাকাটা আমার 5,000 টাকা ম্যানেজ করে।
গুডনেস, এবং আপনার তখনও একটু হৃদয়ে মনে হলো না যে একটা মানুষকে আমি শুধুমাত্র নেশা করার জন্য এভাবে কষ্ট দিচ্ছি?
জি, তখন আমি পরবর্তীতে মানে 5,000 টাকা যখন কথা বলো তখন আমি আরো বলি যে আচ্ছা ঠিক আছে তুই টাকাটা একটু ম্যানেজ কর কষ্ট করে, আমি আজকে তোরে নিয়ে আসবো, আর টাকাটা ম্যানেজ করে তুই রেডি হয়ে থাক, আমি আনতে যাবো বলতে আমাদের কথা ছিল আমরা পালিয়ে বিয়ে করবো, তো এর মাঝখানে ও আমাকে কয়েকবার টাকা দেওয়ার পরে কয়েকবারই বলছিল যে আমাকে নিয়ে যান বা আসো বিষয়ে আমরা পালিয়ে যাই চলেন।
তো এই 10,000 টাকা পাওয়ার জন্য আপনি শেষ পর্যন্ত এই টোপ ফালাইলেন যে আমরা আজকে বিয়ে করবো?
হ্যাঁ।
ফ্রেন্ডস, আমাদের একটা বিরতি নেবার সময় চলে এসেছে, আমরা এখন একটা বিরতি নিব, এবং এই বিরতির মাঝখানে আপনারা একটু চিন্তা করবেন কোথায় কি আগাচ্ছে, যে টাকা দিচ্ছে এটা তার বোকামি, যে টাকা নিচ্ছে এটা তার অপরাধ, আমি জানি না, তবে এই বিরতিটা প্রয়োজন। রাত 12টার পরে আরো গভীরভাবে ফিরে আসবো রাতের সাথে, অ্যান্ড ইউ উইল বি লিসনিং টু এবিসি রেডিও 89.2 FM, কারণ চলছে JBSB আনসেন্সার্ড উইথ রেহান রসুল।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস JBSB আনসেন্সার্ড, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself.
আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি জেবিএসবি আনসেন্সার্ড এ। রাত ১২টা থেকে যারা শুরু করেছেন শুনতে, তাদের জন্য রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস শাহ বলিব সত্য বলিবর যে অতিথি, তার সাথে আরেকটু পরিচয় করিয়ে দেওয়াটা অনেক জরুরি। হয়তো মাত্র অনেকে কাজ থেকে ফ্রি হয়ে মাত্র শুনতে শুরু করেছেন, দুঃখিত তাদেরকে যে একটু আগে আগে শুরু হয়ে যায়। আর যারা গভীর রাতে জাগতে পছন্দ করেন, দুঃখিত তাদের কাছে যে আমরা একটু আগে আগেই চলে যাই। বাট তারপরেও রাত ১২টার পরে আরো একবার আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে আমাদের সাথে আছে আবুল হোসেন, এবং আবুল হোসেনের যে অপরাধের গণ্ডি, সেই অপরাধের গণ্ডি শারীরিক অবস্থা থেকে ছাড়িয়ে মানসিক অবস্থায় বেশি যায়, এবং সেটা অপরাধ সৃষ্টি করতে সাহায্য করে। বড় বড় অপরাধ সৃষ্টি করতে যে অপরাধগুলো সাহায্য করে, সেই অপরাধগুলোকে আমরা আসলে ঠিক অপরাধ ধরি না। হয়তো আইন হিসাবে ধরলে তার সেভাবে কোনো শাস্তি নেই, কিন্তু মানসিক অপরাধের শাস্তি কি হওয়া উচিত না? আপনাদের কি মনে হয়? যদি মনে হয় যে মানসিক অপরাধেরও কোনো শাস্তি প্রযোজ্য বা হওয়া উচিত, সেই ক্ষেত্রে মানবতার জন্য কি করা যায়, আপনাদের যদি জানাতে ইচ্ছা করে আপনারা জানাতে পারেন। এবিসি লিখে স্পেস দিয়ে লিখবেন জেবিএসবি, তারপরে আপনার নাম, তারপরে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আমি কথা দিচ্ছি, আমি যেভাবেই হোক এসএমএস গুলো পড়ার চেষ্টা করব, এবং যে এসএমএস গুলোতে সত্যি সত্যি বোঝার মতন, আমাদের উপলব্ধি করার মতন কিছু থাকবে, সেই এসএমএস গুলো আমি পরবর্তী এপিসোডে পড়ারও চেষ্টা করব, যদি আপনারা রেলিভেন্ট এসএমএস দিতে পারেন। তো আবুল হোসেনের কাছে ছিলাম এমন একটা পর্যায়ে যখন সে তার সাথে সম্পর্ক চলতে থাকা, চার বছর ধরে সম্পর্ক চলতে থাকা একটা মেয়ের কাছ থেকে আস্তে আস্তে সম্পর্ক থেকে সরে এসে, ভালোবাসা থেকে সরে এসে, শুধুমাত্র ইয়াবা খাওয়ার জন্য বা নেশা করার জন্য তার যে টাকার প্রয়োজন, সেই প্রয়োজন মেটাতে মেয়েটাকে ব্যবহার করে আসছিল। কিন্তু শেষবার টাকা চাওয়ার পরে মেয়েটি তাকে বলে তার কাছে টাকা নেই, এবং সে আরেকজনের কাছ থেকে ধার করে তারপরে তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করে। এবং সেই ব্যবস্থাটা মেয়েটা কেন করে? কারণ হচ্ছে এতবার টাকা দেওয়ার পরেও যখন আবুল হোসেনের তৃষ্ণা মেটেনি, তখন আবুল হোসেন তাকে বলে যে সে তাকে হয়তোবা বিয়ে করবে, সেই দিনই তাকে নিয়ে এসে বিয়ে করে ফেলবে। অর্থাৎ একটা মেয়ে রাজি হয় তার হাজবেন্ডকে টাকা দিতে, আবুল হোসেনকে নয়। কিন্তু তারপরে আবুল হোসেন কি করলেন?
তারপরে ওর কাছ থেকে আমি যখন বলি যে তুই, তোকে নিয়ে আসবো, তুই টাকাটা ম্যানেজ কর, তারপরে ও সম্ভবত কিছু বিক্রি করে, তারপরে ও ৫,০০০ টাকা ম্যানেজ করে,
নিজের কিছু একটা বিক্রি করে এবং আরেকজনের কাছ থেকে বোধ হয় ধার করে,
৫,০০০ টাকা ধার করে। পরে যাই হোক, ও আমার ১০,০০০ টাকা দেয়। তখন বেলা প্রায় ১২টার কাছাকাছি।
আচ্ছা,
ও যখন টাকা দেয়, আমার টাকা নিয়ে আমি আমার ফ্রেন্ডের ফোন দিয়ে ফ্রেন্ডের কাছে যাই, যাই ওখানে, যাই হোক যতটুকু করার আমি ওখানে নেশা করি।
আচ্ছা,
তো করার পর বাড়িতে আসি, আসার পর আমার ভেতরে একটা জিনিস ফিল করতে থাকে যে আমি ওরে বললাম আজকে যে নিয়ে আসবো, এখন কি করা যায় কি করা যায়, এমন করতে করতে প্রায় বিকেল হয়ে যায়। তখন আমি ফোন করে বলি যে তুই রেডি আছো? আমি কিন্তু আসতেছি। তখন ভাবলাম যে না যাই, নিয়ে আসি, এত কিছু করছি, যাই হোক করার পরে নিয়ে আসি, যাই হোক হবে তো। তারপরে বিকালে আসার সময় আমি রওনা দিই, তো ওর এখানে খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। তারপরে ও বাসা থেকে আমি যেখানে যাই ওখানে আসতে একটু সময় লাগে, ও আসে, আসার পরে যখন আমি ওর সাথে দেখা করি, দেখা করার পরে ও বরকা পড়া থাকে।
আচ্ছা,
তখনও দেখার ইচ্ছা হয় না যে একটু দেখি বাসার বিষয়ে। তখন ভাবলাম যে যাই করছি নাই করছি, ওর সাথে তো সম্পর্ক করছি, ওকে বিয়ে করবো, পরবর্তীতে দেখার একটি হইব না। তারপর ওখান থেকে বাসের টিকিট কেটে আমার নিয়ে আসি, আমি আসি আমাদের কানিগঞ্জের কদমতলি। তো আসার পরে এখন আমার দু তিনজন ফ্রেন্ডকে ফোন দেওয়ার আগে থাকতে আসে কদমতলি, চিপচিপ বৃষ্টি হইতেছিল ওই সময়।
আচ্ছা,
তখন আমি একটা বিভ্রান্তিতে পড়ে যাই যে এখন আসলাম রাত করে, এখন রাত্রে কি করবো, কোথায় যাব। তখন ভাবলাম যে যাই হয় কি হবে, রাত্রটা কোথাও পার করি, তারপরে সকালে যাই হোক ভাবে দেখা যাবো। তো অনেকটা অসুস্থ হয়ে যায়, কারণ গাড়িতে জার্নি করতে পারেন, হয়তো কারণে অনেকটা অসুস্থ হয়ে যায়। পরে যাই করে নিয়ে যখনই করি ঢাকা, পুরান ঢাকাতে আসি, পুরান ঢাকাতে আসি একটা আবাসিক হোটেলে উঠি।
আচ্ছা,
প্রথমে যেহেতু হোটেলে একটু উঠতে একটু কষ্ট হয়, মানুষ যেহেতু দিবার চায় না,
সন্দেহজনক
দৃষ্টিতে থাকে। তারপরে যাই হোক একটা হোটেলে উঠি, ওঠার পরে ওখানে যখন যাই, তখনই আমি আর ফার্স্ট টাইম দেখি যখন বরকা খুলে।
আচ্ছা,
তো দেখার পরে নিজে অতটাই করি না, যাই হোক সেটা তো আমারই, কারণ ওরা নিয়ে আসছে যেহেতু। তারপর রাত্রে প্রথমে আমার কোনো ইচ্ছা ছিল না যে ওর সাথে আমি কিছু করবো। পরে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে ফোন করে, যেমন প্রথমে কিছু উত্তক্ত করে কথা বলে, মিশ্র কথা বলে।
আচ্ছা,
তো বলার পরে যেহেতু আমি এর প্রতি একটা ই ছিল আমার, তারপর আমি আবার ইয়াবা খাইছি, উত্তেজনা জাগে ভিতরে।
আচ্ছা, ইয়াবা খাওয়ার কারণে একটা শারীরিক উত্তেজনা জাগে। আমরা সবাইকে এটা জানিয়ে রাখতে চাই যে ইয়াবা কিন্তু অবশ্যই সাময়িক ভাবে শারীরিক উত্তেজনা বাড়াবে, আপনার শারীরিক ক্ষমতা বাড়াবে, এবং সেই বাড়ানোটা হচ্ছে এমন যে একটা পর্যায়ে আপনার শারীরিক ক্ষমতা বলতে আর কিছু থাকবেই না, আপনি অচিরেই আপনার পুরুষত্ব হারাতে যাচ্ছেন, তার আগের নিভে যাওয়া চুলাটা দোপে ওঠার মতন একটা ব্যাপার।
জি জি জি,
বলেন।
তারপর যাই হোক এক প্রকার একটু অসুস্থ থাকে, প্রথমে একটু ই করে, তারপর যেহেতু আমার চাহিদা অনুযায়ী বা আমার জোর অনুযায়ী পরে এখন তো ও শুনে অনেক কান্নাকাটি করতেছে যে না ও যাবে না বাসায় বিষয়, এটা কি কোন ধরনের কথা আমার বলতেছে, তুমি এটা কি বলো? পরে আমি বললাম যে দেখ তুই কি করবি এখন, যেহেতু আমার ফ্যামিলি এই জিনিসটা মাইনা লিছে, আমার ফ্যামিলি মাইনা লিছে আর তোর ফ্যামিলি সম্ভবত মাইনা লিব, তুই এখন চলে যা আমরা দেখি। তখন কোরবানির ঈদের সম্ভবত সপ্তাহখানিক আগে,
আচ্ছা
যে কোরবানির ঈদের পরে আমার ভাইয়ারা সবাই বাড়িতে যাবো, বাড়িতে গেলে আমাদের ওখানে বাড়িতে সবাই আলোচনা করে আল্লাহ তোর বাড়িতে লোক পাঠাবো, লোক পাঠাই আমি মাংসের মধ্যে জিনিসটা আনবো, তুই এখন চলে যা। তো প্রথমে যেতে রাজি হয় না, পরবর্তীতে অনেক বলার পরে তারপরে যাই হোক রাজি হয়। তো রাজি হওয়ার পরে আমার ভাইয়া আর ভাবি গিয়া ওর ভাইয়ের কাছে তখন রাত্রিকে দিয়ে আসে,
ওই রাত্রে তাকে বাসা দিয়ে আসে,
দিয়ে আসে বাসা।
মেয়েটির তখন কি অবস্থা?
ওর অবস্থা মোটামুটি তখন খারাপ না, ভালোই আর কি, মানে মানসিক অবস্থা যতটুকু থাকে আর কি অতটুকু। তো যাই হোক আমি যতটুকু আশ্বাস মানে অতটুকু আশ্বাস দিই যে
ওইটা ভালোই না,
হ্যাঁ ভালো না, ঠিক আছে
ভালো না, আপনি একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে পরের দিন তাকে ব্যবহার করার পরে পরের দিন বলছেন আপনার বিয়ে করতে ইচ্ছা করছে না, আপাতত চলে যাও পরে দেখা যাবে কি হবে, এটা একটা মেয়ের জন্য মানসিক অবস্থা ভালো না ভাইয়া। আপনার বোনের ক্ষেত্রে চিন্তা করেন, এরকম যদি কোনো ছেলে করতো, আপনার মনে আছে একজনকে কোপাইছিলেন একটা কারণে, মনে আছে শুরুর দিকে? এখন ওই ছেলে মেয়ের ভাইয়ের উচিত ছিল না আপনাকে এসে কোপানো হিসাবে
ছিল?
আপনার বিচার অনুযায়ী তো তাই বলে, আপনার গ্রামের বিচার অনুযায়ী তো তাই বলে। তারপরে
যাই হোক ওরে পাঠিয়ে দিই, পরবর্তী পরের দিন যখন ফোন করে আমাদের, ফোন করার পরে আমি প্রথম আর কিছু বলি না, বলি যে আচ্ছা ঠিক আছে যাই হোক যা হইতেছে হইতেছে, ঈদের পর তো বলছে আমার ফ্যামিলি তোর বাড়িতে যাইব, তো আমি আমরা ওইভাবে দেখি জিনিসটা করা যায় কিনা। তারপরে কোরবানির দেশে কন্টিনিউ আমাদের যোগাযোগ মোটামুটি চলতে থাকে। তারপরে আমার ফ্যামিলি বাসা থেকে জিজ্ঞেস করানো হয় যে কি তুই মেয়ের বিয়ে করবি, এখন যদি বিয়ে করস তাহলে আমরা জিনিসটা রাখো আগাবো। পরে আমি বললাম যে না না এমন আমি বিয়ে করবো না, এখন বিয়ে করবো না, বিয়ে করলেও পরে, এখন আমি বিয়ে করুন না, যে না বলাতে ফ্যামিলি আর তেমন আগে বাড়ে না। তো আমার
ফ্যামিলি
ওই মেয়ের ফ্যামিলি বিষয়টা আর কি মেয়ের উপরে ডিপেন্ড করে, কারণ ফ্যামিলির সাথে আমার আমার আব্বুর সাথে যোগাযোগ করার মতো কোন ই থাকে না, বা পরবর্তীতে কোরবানি চলে যায়, কোরবানি ঈদের পরে প্রায় 10-12 দিন পরে ওই মেয়ের ভাই আগে আমার আব্বুর একটা ফোন করে,
আচ্ছা
মেয়ের কাছ থেকে নাম্বার নিয়ে যে এমন তেমন আঙ্কেল আপনারা তো বললেন, তো তখন আব্বু তো হতবাক হয়ে গেছে, এখন আমি কি উত্তর দিব?
আচ্ছা
পরে যাই হোক সবাই আয়সা জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার পরে আমার জিজ্ঞেস করে আমি বললাম যে না তুমি না করে দাও। পরবর্তীতে আব্বু যাই হোক না করে দেন বা বিষয় কি বলে আব্বু, আর আমি সেটা জিজ্ঞেস করি না, ওদের সাথে ওইটা চলে যায়। পরে আমি করি কি আপনার ওর মধ্যে আমি একদিন ওই মেয়েটার ফোন করি, ফোন করে বলি যে দেখ তোর তো আমার ভালো লাগে না, আমি তোর বিয়ে করবো না,
এটা বলে দিলাম, ফোন করে
ফোন করে বলে দিই, কারণ দেখতেছি আব্বু এখানে বাবুর ভাইয়া ফোন করতেছে, বা পরবর্তীতে কি করবো।
তারপরে মেয়েটা কি বললো?
তারপরে মেয়েটা ও তো অনেক কান্নাকাটি করতেছে, অনেক কি করতেছে, বা আমার বলতেছে দেখেন আপনি এটা করেন না, কাকুতি মিন্দু করতেছে আপনি এটা করেন না, আপনি করতে পারেন না, আপনি আমার লাইফে ফার্স্ট পুরুষ, আপনার সাথে প্রথম প্রেম করছি, বা আমার যা কিছু
করলো 4 বছর ধরে আপনাকে ভালোবাসলো, আপনার কথা এসে পালায় চলে আসলো বাসা থেকে নিজের বদনামের ভয় না করে, আপনার কথা এসে আপনার সাথে শারীরিক সম্পর্কে পর্যন্ত চলে গেল, একটা মেয়ে সব সর্বোচ্চ যা দিতে পারে তাই আপনাকে দিল, কিন্তু তারপরে আপনি তাকে এই কথাটা বলে দিলেন।
তারপর যখন বললাম তখন অ্যাকচুয়ালি ও তো জিনিসটা মানতে পারে না, অনেক ই করে, পরে এভাবে যাই হোক কয়েকদিন যায় তো কন্টিনিউ আমার ফোন করতে থাকে, অনেক ই করে। তারপরে দেখলাম যে না ও ফোন করতে থাকে, অনেক ই করতে থাকে, পরে আমি ফোনের সিম কার্ডটা চেঞ্জ করে ফেলাই,
নাম্বারটা চেঞ্জ করে ফেলি
আর ওরে ওই নাম্বারটা দিই না। পরে আমার অনেক ফ্রেন্ডস আর বন্ধু বান্ধবের নাম্বার দিয়ে যেহেতু ফোন দিতাম, তো সবার নাম্বার কেজন নাম্বার কাছে ছিল, ওদের কাছে ফোন করতাম, আমার অনেক খুঁজত, তখন যখন সামনে থাকতাম হয়তো 2-4 মিনিট কথা বলতাম, সান্ত্বনা দিতাম, পরবর্তীতে আর বলতাম না। এর মধ্যে একদিন হঠাৎ করে আমার বলি কি যে দেখ তুই ক্যারেক্টার তোমার সাথে থাকতে পারবি।
আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিব, এই বিরতির পরে আবারও আপনাদের সাথে কথা হবে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলি বসত্ব বলি অনুষ্ঠানে। একটা অদ্ভুত মোড়ে আমরা চলে এসেছি এই মুহূর্তে, একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়ার পরে সেই নষ্ট জীবনের মেয়েটাকে আবারও কন্ট্যাক্ট করা হলো এবং তাকে বলা হলো যে তুমি কি আমার সাথে আরেকটা রাত কাটাতে পারবে কিনা, সম্পূর্ণ শারীরিক চাহিদা থেকে ভালোবাসার প্রলেপ দিয়ে। আমরা জানি না এই ঘটনাটা কোথায় আগাবে, শুনতে থাকুন। আর আপনি যদি আসতে চান যাহা বলি বসত্ব বলিবর মঞ্চে, তবে আমাদেরকে ফোন করুন, ফোন নাম্বারটি হল 09613892892, ওখানে ফোন করে নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করুন এবং আপনার ফোন নম্বরটি স্পষ্ট করে উচ্চারণ করুন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, চলছে JBSB Uncensored।
Royal Tiger Drink presents JBSB Uncensored, recharge yourself. Royal Tiger Drink presents JBSB Uncensored, recharge yourself.
বিরতির পর আরো একবার ফেরত আসলাম জেবিএসবি আনসেন্সার্ড নিয়ে। আপনাদের সাথে আছে আমি রেহান রসুল,
আমাদের সাথে আছে আবুল হোসেন। আবুল হোসেনের কাছে আমরা একের পর এক ঘটনা জানছিলাম, একটার পর একটা নারী তার জীবনে আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, কিন্তু যাওয়া আসার এই ধরনটা একটু একটু অন্যরকম। সবকিছু শুরু হচ্ছে ওই নেশা থেকে, ওই ইয়াবা থেকে, ইয়াবা খাওয়ার চিন্তা ভাবনা থেকে, আরো অনেক কিছু হচ্ছে। চার বছর সম্পর্ক রাখার পরে সেই মেয়েটার সাথে সে আর সম্পর্ক রাখতে পারলো না, তাকে ভালো লাগলো না, মেয়েটাকে বিতাড়িত করে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, মেয়েটার সাথে তার বিয়েও করা হলো না। কিন্তু তারপরে কি হলো?
তারপর মেয়েটাকে যখন বললাম যে আরেকটা আমার সাথে থাকবি, তখন সে রাজি হয় যে ঠিক আছে আপনি যেহেতু বললেন আমি থাকবো। মহরমের দিন দিনকা তাই আইসা আমি ঢাকার পুরান ঢাকার একটা হোটেলে উঠি। হোটেলে রাত কাটানোর রাতে থাকার পরে পরের দিন সকালে ও অনেক কাকতি করে বলে আমাকে যে দেখেন আমার জন্য কি আপনার একটু মায়া হয় না। তখন ঘটনাগুলো আমার ভিতরে একটা জায়গায় না, সব আইসা আমি উড়াই দিই ঘটনাগুলো উড়াই দিয়ে আমি পরের দিন সকালে করি কি আমার গাড়িতে উঠাই দিই, গুলিস্তান থেকে আমার গাড়িতে উঠাই দিই, ও চলে যায়
বাসায়, চলে যায়
বাসায় চলে যায়।
মেয়েটি মনে হয় এসেছিল শেষ একবার, মানে যদি আপনি তাকে
যাই হোক আমার আর ভিতরে জিনিসটা আসে না। আসার পরে ও যখন পাঠিয়ে দিই, তিন দিন পরে হঠাৎ করে একদিন আমার নম্বরে একটা ফোন আসে যে তুই তোর ফোনটা বন্ধ করে ফেল। আমি তখন কি কারণে ফোন বন্ধ করলাম কারণটা আমার বলে না।
কে ফোন করে?
ফোনটা করে আমার এক বড় ভাই। আমার বড় ভাই ফোনটা করে, পরে আমি বললাম কি কারণে আমার কারণটা বলে না। পরে যাই হোক আর কথা মতো আমি ফোনটা বন্ধ করি। তো তখন আমার ভিতরে একটু ই লাগতে থাকে যে বাড়িতে কিছু হইলো না। তো তখন আমি আমার ফ্রেন্ড এর নাম্বার নিয়ে ওর কাছে ফোন করি ওর নাম্বারে। তখন ওর ভাবি ফোন করে, ফোন ধরে, ফোন ধরে বলে যে মনে মন রিয়া তো হাসপাতালে আছে।
কেন 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 হাসপাতালে?
হাসপাতালে আছে কেন? ও আপনার সুইসাইড করার জন্য বিষ খেয়েছিল
ওই দিনের পরেই, যেদিন আপনি গুলিস্তান থেকে তাকে বাসে উঠে,
না ওটার পাঁচ থেকে সাত দিন পরে।
তার পাঁচ থেকে সাত দিন পরে যখন আপনি আর কোন রকম কোন কন্ট্যাক্ট করেন, যখন সে বুঝতে পারছে যে টোটালি ব্যাপারটা শারীরিক ছিল আবারও, তখন সে সুইসাইড অ্যাটেম্প্ট নিল।
তারপরে যখন আমরা শুনতে পারি ভিতরে অনেকটা লাগে যে সুইসাইড করতেছে, পরে জিজ্ঞেস করলাম এখন কি অবস্থা, বলে এখন হাসপাতাল আছে, কিন্তু আগামী পরের খবর আমি বলতে পারলাম না। পরে আমি যাই হোক সারা রাত্র ঘুম হয় না, অনেকটা টেনশন হয়। যাই হোক টেনশন হয় যে একটা মেয়ে হয়তো এরকম মারা গেছে, বাসায় বিষয়ে কিছু হয়ে গেলে যদি কিছু হয়ে যায় তখন
আমার ভালোবাসার আবেগ থেকে নয়,
আবেগ থেকে নয়। তারপর যখন সকালে আমি আবার ফোন করি, আবার ফোন করার পরে পরে জানতে পারি যে না এখন মোটামুটি সুস্থ আছে, আপনার গলায় পাইপ দিয়ে বিষ বের করা হয়েছে,
আচ্ছা
মোটামুটি সুস্থ আছে। তারপর যাই হোক ওর সাথে আমি আর কথা বলি না, ওর ভাবির সাথে কথা বলে রেখে দিই। তারপরে কয়েকদিন পরে আমি জানতে পারি যে ওর সাথে টোটালি কন্ট্যাক্ট বন্ধ করে দিই। আমার ফ্রেন্ডের কাছে ফোন করে মাঝে মাঝে, কিন্তু আমার কথা জিজ্ঞেস করে আমি পাশে থাকলো বলি যে না, বলবি যে না। তারপরে আমি শুনতে পারি যে আমার এক ফ্রেন্ডের সাথে ওর নাকি কেমন একটা সম্পর্ক হইতেছে।
আপনার ফ্রেন্ডের সাথে?
আমারই একটা ফ্রেন্ড, আমার পাশের গ্রামেরই, আমার গ্রামের আর কি এক কথা।
আচ্ছা
আমার ফ্রেন্ড আমার সাথে চলাফেরা করে, ওই যে বিশ খাওয়ার পরে যার ফোন থেকে আমি ফোন করি, ওই ওই ফ্রেন্ডের সাথে,
তার সাথে ওই মেয়েটার কোন একটা,
ওই মেয়েটার কোন একটা সম্পর্ক হয়।
মানে
ওর পরে আমি জিনিসটা জানতে পারি, জানতে পারার পরে যখন আমি এটা জানতে পারি প্রথমে বিশ্বাস করি না, পরবর্তীতে ওই ছেলেটা জিজ্ঞেস করি, ও বলে যে হ্যাঁ হয়েছে। পরে যাই হোক ওই ফ্রেন্ডের সাথে সম্পর্ক হয় আমি শুনতে পাই, কিছুদিন পরে জানতে পারলাম যে ফ্রেন্ড ওকে বিয়ে করছে।
তাই আর এটা কি সত্য?
সত্য,
সেই ফ্রেন্ড আসলে তাকে বিয়ে করছে এবং তারা এখন সংসার করছে,
এখন সংসার করছে
এবং আমার মনে হয় তারা ভালোই আছে।
হ্যাঁ মোটামুটি ভালোই আছে, ওদের সংসারে এখন দুটো ছেলে আছে।
তাদের সাথে কি আপনার কোন সম্পর্ক আছে?
সম্পর্ক আছে বলতে আমার ফ্রেন্ড তো পাশাপাশি যেহেতু ফ্রেন্ডের সাথে সম্পর্ক আছে, কিন্তু ওই মেয়ের সাথে নাই, কারণ আমি দুবার ওর বাড়িতে যেহেতু গেছিলাম, যেদিন নিয়ে আসছে ওই ওর মার বুঝাই দেওয়ার জন্য ওদিন ওর সাথে গেছিলাম, ও আমার ডাকতে গেছিলাম, ওর মার কাছে বুঝা টুজা বইলা ই করে দিই। তারপরে ফ্যামিলি যেহেতু প্রথম মানতে চায় না, পর ওর মা আর কি মানাই, পরবর্তীতে বিষয়টা কেউ জানতো না এক সময়, কিন্তু পরবর্তীতে সবাই জানছে বিষয়টা।
আচ্ছা
সবাই জানার পর এখন আর কি করা, যেহেতু তখন একটা ছেলে হয়ে গেছে,
তার তো কিছু বলার নাই।
তারপরে
তারপরে কি হলো? তারপরে আপনার জীবন কিভাবে চলছিল এটা বলেন, তারপরে তো আপনি বোধহয় সব অপরাধ অপরাধ বাদ দিয়ে দিলেন?
না না, তারপরে অপরাধ, তারপর থেকে আমি আরো অপরাধে জড়াই গেছিলাম,
আরো জড়িয়ে যাচ্ছিলাম।
তখন দেখা যায় ওখানে আসার পরে আমার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক হয়, এবং কি ওই মেয়ের সাথে, ওই মেয়েটা আমার গ্রামেরই থাকে, কিন্তু মেয়েটা জানতো আমার পিছনের বিষয়গুলো, প্রথমে আমার সাথে সম্পর্ক করতে চায় না।
আচ্ছা
তারপরে যাই হোক অনেক বুঝা টুজা
মেয়েটার নাম করি,
এই মেয়েটার নাম থাকে সোহাগী।
আচ্ছা
ওর সাথে সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পরে ওর সাথে আমি একইরকম কাজটা করি,
বিয়ের কথা দেন,
বিয়ের কথা দিই,
তারপরে
তারপরে বিয়ে করি না,
তারপরে বিয়ে করেন না। তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছিলেন?
না তার কাছ থেকে কোনো টাকা পয়সা।
তখন আপনার এই ইয়াবা খাওয়া চলছিল কিভাবে?
ইয়াবা খাওয়া চলছিল ওই যে দেখা যায় আপনার কোন দোকানে চাকরিতে লাগতাম, দুই মাস চাকরি করতাম, কাজকাম করতাম, বা ওই যে বাবার পকেট থেকে নিতাম, এরকম
ভাবে চলতেছিল। আপনার বাবা মা তখন আপনাকে বলতো না যে তোর একটা কিছু করা দরকার জীবনে বড় হওয়ার?
অনেক বলতো, মানে এটা তো কন্টিনিউ বলতো।
তো সেটা এড়াই যেতাম কিভাবে?
এড়াই যেতাম আর কি করবো, এখন বাবা মা এক পর্যায়ে বোঝাইতে বোঝাইতে যখন না পড়তো তখন আর কিছু করার আছে, তখন দেখা যায় প্রত্যেকদিনই বকাবাজি বা মিথ্যা কথা কথা বইলা টইলা এগুলো এইভাবে সব বইলা বুঝে যেতাম।
আপনি কিন্তু সব দিক থেকে প্রত্যেকটা সম্পর্কের ভালোবাসাটাকে ব্যবসার মতন ব্যবহার করেছেন।
জি, পরে বাবা মার এইভাবে বলতাম যে আমি কাজ চাকরি করি না, ভালো লাগে না, বা
নেগোসিয়েশন করতাম।
জি, আবার দেখা যায় বাসা থেকে চাকরিতে বেরিয়েছি, ওই শুধু সারাদিন ঘুরে আমার বাড়িতে গেছি, কাজে গেছি, কিছু আর কেমন হয়েছিল। তারপর যাই হোক, ওর সাথে সম্পর্ক করি একই রকম হয় ওর সাথেই, বিষয়টাও অনেক করে করার পরে আমার কাছে জিনিসটা ওইটাও তেমন একটা লাগে না। তারপর যখন ওর বিয়ে হয়ে যায়, ওই মেয়েটার বিয়ে হয়ে যায়, তখন একটা আরেকটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, ওর সাথে আমার একটা পরকীয়া প্রেম হয়।
পরকীয়া প্রেম মানে মেয়েটা অলরেডি ম্যারিড ছিল,
ম্যারিড ছিল, ওর একটা বাচ্চা ছিল তখন 2.5 বছর বয়স।
আচ্ছা,
তো মেয়েটা আমার দুঃসম্পর্কের একটা ভাগ্নি হয়।
দুঃসম্পর্কের ভাগ?
দুঃসম্পর্কের ভাগ্নি।
আচ্ছা আচ্ছা, মানে আপনি তাদেরকে ওইভাবে চিনতেন? টিনতেন না,
না, শুধু মেয়েটারই চিন্তা, আমার ফ্যামিলির করে চিন্তাম না।
আচ্ছা,
তো যাই হোক, মেয়েটার সাথে সম্পর্ক হয়, হওয়ার পরে যখন দেখা যায় ও থাকতো আপনার ঢাকার মিরহাজিবাগে।
আচ্ছা,
আমার দোকান যেহেতু মিটফোর্ড, মোটামুটি কাছাকাছি ছিল, তো যে বাড়িতে থাকতো ওর হাজবেন্ড, যাই যে দোকান চাকরি করতো, মানে খুব সকালে যেত, অনেক রাতে আসতো।
আচ্ছা,
তো এই সময়গুলো ও আমাকে দিয়ে বা আমি ওরকে দিয়ে মানে চাহিদা গুলো মিটাইতো আর কি।
তারপর
যখন একদিন আমার বলে কি চল আমার মার বাসা যাবো, আমার মার বাসা শ্যামলি, শ্যামলিতে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চল, পরে ওর সাথে মার বাড়িতে যাই। মার বাড়িতে যাওয়ার পর একটা বোন থাকে, নাম আপনার স্বর্ণা।
আচ্ছা,
ওই বোনটার বয়স তখন 14-15 বছর বয়স হবে, দেখতে এমনি অনেক সুন্দর মন্দ ভালো।
এটা কি আপনার সেই ভাগ্নির কথা বলছেন?
জি, আমার ভাগ্নির ছোট বোন।
আচ্ছা, মানে তাদের বাসায় তো আপনি গিয়েছেন, ওই ভাগ্নির বাসায় গিয়েছেন, সেই ভাগ্নির ছোট বোন সেখানে আছে,
ভাগ্নির মার বাসায় আর কি।
আচ্ছা,
তো যাই হোক, ওইখানে ছোট বোন থাকে, তো রাত্রে যখন আমাদের শুধু ঘুমাতে দেয়, তিনজন একসাথে ঘুমায়, যেহেতু ভাড়া থাকে একটা রুম, মা থেকে আমাদের তিনজনকে থাকতে দেয়, তো শীতের রাত থেকে খুব জড়োজড়ো হয়ে শুই। অর্ধেক রাত যখন আমার সাথে শোয়, শোয়ার পর অর্ধ তুর চাহিদা হয়ে যায়, তো মধ্যরাতেও বলে যে সারা রাত্রে আমি যদি এখানে শুয়ে থাকি, স্বর্ণ সন্দেহ করবো, একটা কাজ কর, ও স্বর্ণ তার পাশে শুক, মানে ছোট বোন।
হ্যাঁ,
যাই হোক, ছোট বোন না, তাছাড়া ছোট। তারপরে মধ্যরাতে যখন ভিতরে আবার জিনিসটা জাগে, কারণ একসাথে জড়ো হয়ে শুয়েছে, হাত পা শরীরে পড়তেছে,
তখন আর মন বলে কিছু থাকলো না, শরীরে পশু জেগে উঠলো,
পশু জেগে উঠলো। তারপরে ওর বোনের অনেকটা ঠিক করে কন্ট্রোল করে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক রাত্রে করি,
এবং সেই ভাগ্নি পাশে থাকার সত্ত্বেও
পরবর্তী বিষয়টা আর কি রাতে জানে না, কারণ ওই পাশে গিয়ে ঘুমায় যায়। সকালে যখন ওর মা দরজাটা নক করে, তখন আমরা দুজন রাতে একসাথে ছিলাম, তো জড়ো হয়েছিলাম, যখন দুজন দুই পাশে সরে যাই হঠাৎ করে, তখন জিনিসটা চোখে পড়ে যে তোরা এই কাজটা কেন করলি। পরবর্তীতে আমি ওর কাছে প্রথমে মিথ্যা বলি, তারপরে জিনিসটা আর কি স্বীকার করি, পরে যে এমন কিছু হয়েছিল।
তৎক্ষণাৎ মিথ্যা বলেন যে না এরকম কিছু হয়নি,
হয়নি,
কিন্তু পরবর্তীতে আবার স্বীকার করেন যে
হ্যাঁ। তারপরে আমার বলে যে একটি ওর সাথে যে তুই কষ্ট করছ, তুই ছোট মানুষ, তুই এখন কি করবি বল। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি বিষয়টা ভাবে দেখতেছি।
আচ্ছা,
তো এমন করতে করতে তখন ওই বলে এক প্রকার বলে যে না, তুই ওর সাথে সম্পর্ক রাখতে পারবি না, ওর বোনের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপরে ওই দিন কাঁত বাসা থেকে চলে আসি, তারপর ফোনের মাধ্যমে ওর বোনের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, যেটা পরবর্তীতে জানতে পারে বা পরে অনেক আমাকে বলে, অনেক চাপ সৃষ্টি করে।
আচ্ছা,
পরে আমি বলি যে না, এটা কোন ধরনের সম্ভব, যাই হোক, আমি তোর বোনের সাথে সম্পর্ক করি না।
আচ্ছা,
মানে ওর বোনরা বলতো আমার সাথে সম্পর্ক করি না, ওরে বলতো আমার সাথে সম্পর্ক করি না। ওর ছোট বোন জানতো যে ওর সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু ওর ছোট বোন বলতো ঠিক আছে যাই হয়েছে, ওটা তো তুমি ওকে বিয়ে করতেছ না, বাসার বিষয়ে আমরা করি বিয়ে, আমরা বিয়ে করি এমন কিছু। পরবর্তীতে যাই হোক, ছোট বোনের সাথে একটা সম্পর্ক হয়, পর ওর ছোট বোনের আমি বিয়ে করি না, অনেকদিন চলার পর অনেক ভাই। ওর ছোট বোনের নিয়ে আমি কয়েকবার ঢাকাতে এখানে একটা হোটেলে থাকি।
ওই মেয়েটার বয়স তো মাত্র 14 বা 15?
15 বছর।
তার মা কিছু বলতো না যে মেয়ে কোথায় যায়, কতক্ষণ থাকে? ভাই
বলতো নানান ধরনের নানান কথা বলে আসতো।
সম্পূর্ণ মানে পারিবারিক অবহেলার কারণে অনেক কিছু হয়ে যায়, অনেকের জীবন নষ্ট হয়ে যায়। এই পারিবারিক অবহেলা আপনার মানে প্রত্যেকটা ঘটনার মধ্যে আমি দেখছি, আপনার ক্ষেত্রেও, আপনার পরিবারের অবহেলা, এবং মেয়েগুলোর ক্ষেত্রেও তাদের পারিবারিক অবহেলা। তারপর
যাই হোক, পরবর্তীতে ওই মেয়েটার আমি পরে যেহেতু বিয়ে করার কথা বলছিলাম,
হ্যাঁ,
তারপর ওরাও বিয়ে করি না।
ইন দ্য মিন টাইম কি এদের কাছ থেকে আপনি টাকা পয়সা নিচ্ছেন কোনো?
এদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি বলতে দেখা যায় ওই অনেক সময় দেখা যায় 500-1000 2000 যখন লাগতো, ওই যে ওর যে বোন ছিল ওর কাছ থেকে নেওয়া যেত, ওর কাছ থেকে নিতাম যে অনেক সময়, যে আমার কাছে টাকা নেই এখন, তোর বাড়িতে আসবো আমি কিভাবে, আমার কাছে তো টাকা নেই, তখন টাকা দিত 500-1000 2000, এই বেশি নিতাম না, বা নিতে পারতাম না, বেশি তো থাকতো না। তো যাই হোক, এভাবে চলার পর ওই মেয়েটার ওর মা এক জায়গায় বিয়ে দেয়।
আচ্ছা,
পরে মানে এটার জন্য আমার বাড়িতে একটা বিচার যায়, কারণ ওই মেয়েটা এক কথায় তখন আমার কথাই বলে যে না, ওই অন্য ছেলের বিয়ে করবো না। তখন আমার বাড়িতে যখন বিচারটা যায়, পরে বাড়িতে যাই হোক, ম্যানেজ করি, পরে ওর মা ওর এক জায়গায় বিয়ে দেওয়ার অনিচ্ছা ক্ষেত্রেই অনিচ্ছাকৃত বিয়ে দেওয়ার পরে ও মেয়েটা তারপরে কন্টিনিউ আমার সাথে যোগাযোগ করে, আমি যোগাযোগটা রাখি ওর সাথে। যেভাবে হোক আমার প্রয়োজনটা তো
মিটলেই হলো।
তারপর যাই হোক ওই মেয়েটা ওর সাথে একসাথে সংসার করার পর বাড়ি থেকে জিত করে বের হয়ে যায়।
তো মেয়েটা রাগ করে বাসার থেকে বের হয়ে যায়, তারপরে মেয়েটার পরিণতি কি হয়?
পরিণতি হয় যেমন ও কারো কোন আত্মীয় স্বজনের বাড়িতে উঠে না।
আচ্ছা,
তো না উঠার কারণে যেমন প্রথম রাত্র আপনার ওদের গ্রামের এখানের পাশে তোলাই খাল যেটা বলে ওইদিকে কাটায়, তো কাটানোর পরে কয়েকটা ছেলে ওরা ধরে নিয়ে যায় রাতে, যেটা আমাকে পরে বলে নেটা নিয়ে ওরা শারীরিক সম্পর্ক। পরে ও কয়েকদিন এমন রাস্তার মধ্যেই থাকে।
তখন আপনি কোথায় ছিলেন?
আমি বাড়িতে ছিলাম, আমার সাথে যোগাযোগ করতো এবং আমার বলতো যে আমার কোথাও রাখার চেষ্টা রাখার জায়গা
আপনি জানেন,
কিন্তু আমি যাইনি। আমি বলছি তোর আমি কোথায় নিয়ে রাখবো, তোর কিভাবে রাখবো,
তাকে ধরে নিয়ে যদি তার বাসাতেও দিয়ে আসতেন তাহলে তো চলতো। মেয়েটাকে তো এই রাস্তাটাতে যাইতে হতো
না? ঠিক আছে, তারপরে এখন দেখা যায় আবার বাড়িতে যাবো, বাড়িতে গেলে যদি আবার পরবর্তীতে একটা ঝামেলা আমার সাথে হয় বা সেই বিষয়ে
আপনার সাথে একটা ঝামেলা নিলে হবে, মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে ভাই।
আমি ভাবছিলাম যে হয়তো কারো কোন আত্মীয় স্বজন বা কোন রিলেটিভ বাসায় গিয়ে উঠবে বা সেই বিষয়ে এমন কিছু, আমি বিষয়টা প্রথমে বুঝতে পারিনি।
তারপরে
যাই হোক, পরে অনেক কয়েকদিন আমার সাথে কন্ট্যাক্ট করে, তারপরে হয়তো তোর কাছে ফোনটা থাকে না, ফোনটা বিক্রি করে দেয়। তারপর অনেকদিন পর্যন্ত যোগাযোগ হয় না, মাসখানিক পরে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি জানতে পারি যে ফ্ল্যাটে এমন আছে, আমার বলে আমি একটা ফ্ল্যাটে আসি, ওইখানে আসবো আমার সাথে দেখা করতে, ওইখানে আস। তো পরবর্তীতে আমি ওইটা ওইখানে যাই ওর সাথে দেখা করতে। এটা আপনার যে জায়গাটার নামটা আমার স্মরণ আসতেছে না, যাই হোক ঢাকাতেই। পরে তো আমি যাই, আমার বলে যে আমি আপার কাছে আসি, আপার কাছে আসি, দুই দিন আমার সাথে কন্ট্যাক্ট করে। তখন আমি বললাম যে আপা তোর কোন ধরনের আপা, আমি তোমার আপা কখনো শুনি নাই, আর তুই ওখানে থাকস কি করস, তোর ওখানে একটা মানুষ শুধু শুধু ভাবে রাখে বা আপা পরিচিত অপরিচিত জানিয়া। পরে আমি বলি আমি তোর সাথে দেখা করতে চাই, আমি আসুন এখানে, পরে বলে আস।
আচ্ছা,
পরে আমি গেলাম, আইলে আমার পাঁচশো টাকা নিয়ে আসিস।
আচ্ছা,
আইলে পাঁচশো টাকা নিয়ে আসিস, আপা কিন্তু রুম চালায়।
আচ্ছা,
পরে জিনিসটা আমার মাথায় একটা কেয়ার করে যে ওই আপার কাছে গেল যে বিষয়টা আর কি ভোলাটা মনে হইতেছে। তারপরে গেলাম, গিয়া দেখলাম যে না পরিস্থিতি ওই রকমই,
যে ওই মহিলা অ্যাকচুয়ালি একজন পিম্প বা একজন দালাল,
দালাল
যে কিনা প্রস্টিটিউট অথবা পতিতাদের মেনটেন করে থাকে, এবং সেও এখন পতিতা প্রফেশনেই চলে গিয়েছিল।
তারপর যখন আমি ওর কাছে যাই,
এটার জন্য যে সম্পূর্ণ আপনি দায়ী এটা কি আপনি বুঝতে পারতেছেন?
জি, হয়তো ওর সাথে আমি সম্পর্কটা না করলে নজর এলে আমি ই করতাম না।
সম্পর্কটা করার পরে আপনি যদি তাকে বিয়ে করে ফেলতেন
তাহলে?
আচ্ছা, বিয়ে করেনি, বাদ দিলাম। সে যখন আপনাকে অসহায় অবস্থায় ঘর থেকে বের হয়ে এসে ফোন দিছিল, তখন কিন্তু আপনার লিস্ট তার কাছে যাওয়া উচিত ছিল।
তখন
যদি আপনি যেতেন তাহলে মেয়েটার জীবনটা এমন হতো না,
অ্যাটলিস্ট
চার দিন পাঁচ দিনের মাথায় গেলেও মেয়েটা যদি ভুলটা করেও থাকতো তাও আপনি তাকে সেখান থেকে হয়তো ফেরত নিয়ে আসতে পারতেন। অথচ আপনি একটা মানুষকে এই এই লাইনটাতে পাঠিয়ে দেওয়া, এই লাইনটাতে পাঠিয়ে দেওয়া মানে আপনি জানেন একটা প্রজন্ম নষ্ট করা। এই মেয়েটার সন্তানের কোনো নাম থাকবে না ভাই, এই মেয়েটার বাবার নামও থাকবে না, এই মেয়েটার স্বামীর নাম থাকবে না, এই মেয়েটা সম্পূর্ণ একজন এমন একটা সত্তা, একটা মাংসপিণ্ড, যে মাংসপিণ্ডটাকে যে কেউ এসে খাবলে খাবলে খেয়ে যাবে সামান্য টাকার বিনিময়ে, যেই টাকাটাও পাবে ওই আরেকজন যে মহিলা পিম্প বা দালাল যেই নামেই বলি না কেন, সেই টাকাটারও বেশিরভাগ অংশ পাবে সেই মানুষটা। অবশ্য মানুষ বলা ঠিক হচ্ছে না আমার। যাই হোক, এখন আমরা একটা ছোট্ট বিরতি নিব, তবে জেবিএসবি আনসেন্সার্ড এর শেষ ভাগ শুনতে আবুল হাসানকে নিয়ে আমি ফেরত আসবো। ছোট্ট বিরতি পর্যন্ত অপেক্ষা করুন, যদি শোনার মতন সত্য ক্ষমতা আপনার থাকে। স্টে টিউনড,
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সার্ড, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সার্ড, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড এপিসোডের শেষ ভাগে আমি রেহান রসুল আছি আপনাদের সাথে। আজকে আমরা সেই রাত ১১টা থেকে শুনছিলাম আবুল হোসেনের কথা। আবুল হোসেন আমাদেরকে বলে যাচ্ছিলেন একটার পর একটা তার জীবনের ভুলগুলো পাপে পরিণত হওয়ার ঘটনা। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে চার বছর একটা মেয়ের সাথে সম্পর্ক থাকার পর, চার বছর সেই মেয়েটার থেকে সম্পূর্ণরূপে মানসিক সাপোর্ট নেওয়ার পর, আর্থিক সাপোর্ট নেওয়ার পর, ভালোবাসার সাপোর্ট নেওয়ার পর, হুট করেই মেয়েটাকে একদিন সে বলে দিল যে না, আমার তোমাকে ভালো লাগছে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি চলে যেতে পারো। এরপরে তারা আরো অনেকের সাথে সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেই সম্পর্কগুলো অনেকেই হয়তো কোনো না কোনোভাবে উতরে উঠতে পারে, কিন্তু তার মধ্যেই এই সবগুলো সম্পর্কের মধ্যে একটা মেয়ে পরিণত হয় একজন পতিতায়, একজন পতিতার জন্ম কিভাবে হয় আমরা বোধহয় আজকে যাহা বলিব সত্য বলিব থেকে জানলাম। অনেকভাবেই হয়, একটা পতিতালয়ে হাজার হাজার পতিতা জন্ম নেয়, তাদের কোনো বাবার পরিচয় থাকে না। মহা জ্ঞানীরা, মহা 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 অনেক কিছুরা অনেক কথা বলে তাদেরকে নিয়ে, তারা এই খারাপ সেই খারাপ, তারা এই সমাজকে খারাপ করছে সেই সমাজকে খারাপ করছে, কোনো পুরুষের বুকের পাটা হয়নি, ইনক্লুডিং রেহান রাসুল নিজে সহ বলছি, আজ পর্যন্ত কোনো পুরুষের বুকের পাটা হয়নি যে পতিতা পল্লীতে গিয়ে একজন পতিতাকে বলবে আমি তোমাকে পরিচয় দিব, আজকে থেকে তুমি আমার ওয়াইফ, আজকে থেকে তোমার সন্তানের নাম হবে, তোমাকে কেউ পতিতা বলবে না। এই দুঃসাহসটা কিন্তু কারো হয় না, সবাই খালি দূর থেকে দূর থেকে কমেন্ট্রি মারে, বড় বড় কথা বলে, বড় বড় সাইজের ঠং করে এবং পরিস্থিতি এমন ভাবে তৈরি করে যে পতিতা যাতে আরো তৈরি হয়। যাই হোক, বড় বড় বাণী দিয়ে লাভ নেই, আমারও আমিও বাণী দিচ্ছি, তার চেয়ে বরং শেষ ভাগে চলে যাই, ঘটনার শেষ ভাগে। এরপরে আবুল হোসেন আপনার সাথে কি হয়েছিল?
তারপর যখন আমি ওখানে গেলাম, যাওয়ার পর দেখলাম যে ওই পরিস্থিতিতে, তারপর আমি ওকে এক পর্যায়ে জোর করি যে তুই পুরো সব সত্যি ঘটনা আমাকে বল। ও আমার প্রতি সত্যি ছিল, তারপরে যাই হোক আমি চাপাচাপি করার কারণে ও আমাকে সত্যি ঘটনাটা বলে যে এখন কি করবে, যখন রাস্তা রাস্তায় থাকার চেয়ে দেখি যে জায়গাটাও তো ভালো, তখন ওইখানে এটা বেছে নেয়, এই জিনিসটা বেছে নেয়, রাস্তায় ওদিনকার ওই ছেলেগুলোর কথা আমার বলে। পরে যাই হোক, ওইখান থেকে আমি ওর সাথে কথা বললাম, এখান থেকে আমি চলে আসি। এক পর্যায়ে আমি এগুলো করতে করতে দেখা গেল যে আমার ভিতরে খুব একটা ই লাগে যে না, এখন তো আমার আর ভালো লাগতেছে না, বা চারিদিক থেকে প্রবলেম, বাসা থেকে প্রবলেম,
পর্যন্ত আপনার একটু বোধ শক্তি জাগে
যে আমি হয়তো এগুলো করবো না, আর নেশা পানি করবো না, বাবা মা যেভাবে বলতেছে ওভাবে চলবো, ভালো হবো, আর মেয়েদের সাথে কোনো সম্পর্ক করবো না, কোনো করবো না, আমি এখন যাই করবো, একটা মেয়ের সাথে সম্পর্ক করবো, ওকে লাস্ট বিয়ে করবো যদি ওর সাথে এমন কোনো সম্পর্ক হয়।
আচ্ছা,
তারপর একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, এমন একটা সম্পর্ক হয়, তারপরে দেখা যায় ওর সাথে আমার মোটামুটি প্রেম হতে থাকে। যখন ওর সাথে
আমার পরিচয় কিভাবে,
মেয়েটার সাথে পরিচয় হয় আমার এক ফ্রেন্ডের মাধ্যমে।
আচ্ছা,
আমার ফ্রেন্ডের বাড়ি এখানে মাদারীপুর জেলায় শিবচর থানাতে।
আচ্ছা,
ও আমার ফ্রেন্ডের বাড়িতে গিয়ে ওইখানে আমার মেয়েটার সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে মেয়েটার ফোন নাম্বার নেই, নেওয়ার পর সাথে কথা বলি।
মেয়েটাকে কি আপনি আপনার পাস্ট হিস্ট্রি বলেছেন?
না, কিছুই বলিনি।
মানে আপনার নেশা করার কথা, মেয়ের সাথে শারীরিক সম্পর্ক, ওই মেয়েটাকে চার বছর প্রেম করে ধোকা দেওয়া, আরো একজনকে ধোকা দেওয়া, এগুলো তো কিছুই বল
না, এগুলো কিছু বলিনি। যাই হোক, ওর সাথে আমার সম্পর্ক হয়, আমার কথা হয় যে আমার সাথে আমার সম্পর্ক হলে আমি পিছনে যেগুলো আছে যা আছে আমি সবকিছু ই করে দেবো। যাই হোক, আস্তে আস্তে অনেক, তখন আমার অনেক মেয়েদের সাথে সম্পর্ক থাকে যে ওই পরকীয়া প্রেমের বা সম্পর্ক গুলো, ওর সাথে যখন আমার সম্পর্ক হয় আমি আস্তে আস্তে সবগুলো থেকে বিরত নিই।
মানে আপনার বেশ কয়েকটা পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল?
বেশ কয়েকটা পরকীয়া প্রেমের সম্পর্ক,
এবং এগুলো মূলত টাকার জন্য,
কিছু ক্ষেত্রে টাকার জন্য, কিছু ক্ষেত্রে আবার নিজের চাহিদার জন্য।
আচ্ছা,
তারপর যাই হোক, আস্তে আস্তে আমি ভাবলাম যে সবকিছু ছেড়ে দেবো, তারপরে ভাবলাম যে হয়তো পাপ করছি, পাপের ক্ষমা তো সবাই করতে পারে না, উপরওয়ালার কাছে ক্ষমা চাই। তখন এই চিন্তা করে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম,
নিচেওয়ালাদের ইচ্ছা মতন কষ্ট দিয়ে ক্ষমা চাইবেন উপরওয়ালার কাছে, এটা কেমন হিসাব?
যাই হোক, পরবর্তীতে এভাবে চলে। তো ওর সাথে একটা সম্পর্ক হয়, মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়, আস্তে আস্তে আমি সবকিছু ছেড়ে দিই, সব নেশা পানি এগুলো ছেড়ে দিই। তো ছেড়ে দেওয়ার পরে দেখা যায় ফ্যামিলিগত ভাবে অনেকটা ভালো থাকি, ফ্যামিলি থেকে কিছু আগের মতো চিল্লাচিল্লি করে না, বা দেখতেছে আমি একটু সুদ্রা যেতে, বা শরীর স্বাস্থ্য আগের চেয়ে একটু ঘুরতেছে। তারপর যখন এভাবে চলতে থাকে, হঠাৎ করে একদিন আমার পুলিশ ধরে,
পুলিশ ধরে
ওই যে ইয়াবার কারণে, মানে এক ইয়াবা ব্যবসায়ী আমাকে বলে ওর কাছে কিছু ইয়াবা আছে, যেগুলো থানা থেকে ওই পাইছে, থানা থেকে পুলিশ ধরে দিছে, ওগুলো বিক্রি করতে চায়, খুব কম দামে বিক্রি করতে চায়। তো আমার এমন একজন থাকে যে বিক্রি করে আর কি, খুচরা বিক্রি করে, ওর সাথে ডিল থাকে। তো আমি ওর যেমন ওদের সাথে কন্ট্যাক্ট করাই দিই,
আচ্ছা
যে তোরা এভাবে এটা করতে,
এর মধ্যে আমার
কিনে নিতে পারিস, তো এর মধ্যে আমার কিছু লাভ থাকে,
মানে আপনি মিডিয়াম মতন ছিলেন।
হ্যাঁ, তো যাই হোক, তো এর মধ্যে ওর যখনই করতে যাই, তখন ওরই এক বন্ধু ওর আবার ওইখানে আর কি পুলিশটা পাঠায় দেয়।
আচ্ছা,
পুলিশ পাঠায় দিতে আমি যে ব্যবসাটার পাঠাই, ওর পুলিশ ধরে ফেলে।
আচ্ছা,
ধরার পরে ওর জিম্মি করে আর কি, ওর ফ্রি করেই পরে পুলিশ আমাকে ওর মাধ্যমে ফোন করে নিয়ে আসে যে আমার সাথে ফোন কর, আমার সাথে দেখা কর। তখন আপনার আমাদের এখানে মনো ব্যাপারী ঢাল, ওখানে দেখা করতে হবে, ওর সাথে দেখা করতে যাই, পরে পুলিশ আমাকে হ্যান্ডকাপ করে।
আচ্ছা,
তো থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে প্রথমে বাবা ফ্যামিলিগত ফ্যামিলিরা যায়, যাওয়ার পরে ওরা 4 লাখ টাকা চায় দুজনের ছাড়ানোর জন্য।
4 লাখ টাকা
চায়, কারণ ওর সাথে প্রায় 350 পিসি আবার বেড পায়।
আচ্ছা,
গার্লফ্রেন্ডের সাথে। তো যাই হোক, ওর সাথে যেহেতু সবকিছু ছিল, ওরা ধরছে এই কারণে। এর আগে একবার আমরা যখন ইয়াবা খাই, তখন ওই ওর সাথে আরেকবার আমরা পুলিশ ধরে, যেমন ধরে আপনার আমি রাস্তাতে যেতে দিই, পরে আমি ইয়াবাটা আনতে পাঠাই, তখনই ধরা খায়। তো দেরি দেখে আমি ওর রাস্তাটা হাঁটি, যেতে দিই, তখন থেকে পিছন থেকে থাকি ডাক দেয় আমার।
আচ্ছা,
ডাক দেওয়ার পরে আমি আসি, আসার পরে পুলিশ তখন আবার আমার ধরে, ধরার পরে পুলিশ কথাবার্তা বলে আমি ঘাবড়ে যাই, তখন পুলিশ আবার আমার ধরে, যাই হোক তখন আমার একবার ডাক্তার ধরে দেয়।
মানে পুলিশ আপনাকে চিনে না আগে থেকেই?
না, ওই পুলিশ আমাকে চিনত না, ওটা আরেকজন ধরে, যাই হোক ওর সাথে ধরা খাই পরে। পরবর্তীতে আর কি পুলিশ সব সম্পূর্ণ ঘটনাটা জানে যে এটাকে একবার আমার ধরায় দিছে। পরে যাই না,
আপনার থানায় নাম ছিল আগে থেকে?
না না, থানায় আমার নাম ছিল।
তাহলে পুলিশ জানলো কিভাবে আগে ঘটনাটা?
মানে পুলিশ যখন আমার ফ্যামিলি আসছে তখন ওই ছেলের বাবা তো আসছে, তখন ওই ছেলের বাপ পুলিশের সামনে বলে যে এর আগেও আমার ছেলে ছেলেটাকে একদিন ধরায় দিছে।
আচ্ছা আচ্ছা,
কারণ পুলিশ আমাদের জিজ্ঞে এর আগে কখনো তোরা ক্রাইম করছো? পুলিশ সাথে ধরা খেয়েছে, আমরা বলছি যে না ধরা খাইনি, কিন্তু তোর বাবা বললো আবার যে হ্যাঁ এর আগে আমার ছেলে আবার ছিল
গেলে তো আরেক দফা ফেসা।
তখন পুলিশ এসে বলে যে তোরা তো তোকে তো না করাই ছিল, তুই তো না করছিস, কিন্তু তোকে তো আবার ধরলো, তোর বাপের কইতেছে যে তোর বাপই তো গুলো, তুই ওরে আরেকদিন ধরাই দিস।
আচ্ছা,
এই কথাটা করার পরে যাই হোক পুলিশ এই কথা ভাইবা, ওর নামে ওর যে সাথে মামলা ইয়াবা পায় ওই পিসের মামলাটাতে, আর আমার 35 পিসের মামলা, 35 পিস রিকভারি দিয়ে আমার ইয়াবা মামলাটাতে।
35 পিস কি আপনার কাছে ছিল?
না, আমার কাছে কিছুই ছিল না,
কিন্তু বলা হয়েছে ওইভাবে
চার্জশিট বানানো হয় ভাবে যে আমার কাছে 35 পিস পাওয়া যায়। এটা দিয়ে যাই হোক চালান করে দেয়। চালান করে দেওয়ার পরে যখন আমি রিমান্ডে আসি তখন আমার ছোট ভাইয়ের বলি যে ওই মেয়েটা তুই বইলা দিস, আমি মনে মনে আমার পুলিশের দর্শক তুমি আবার কথা বলি,
মেয়েটার সাথে আপনার লাস্ট
সম্পর্ক চলছে,
তাকে সবকিছু বলে দিতে
বললেন, সবকিছু বলে দিস, কিন্তু আমি বলছি এইভাবে বলিস যে আমার পুলিশ ধরছে, কিন্তু ইয়াবার ব্যাপারটা বলিস না, অন্যভাবে একটু ঘুরে বলিস।
আচ্ছা, তাহলে আর কি বলা হলো? কি বল
না, যাই হোক কারণ আমি ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না।
আচ্ছা,
ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না,
যোগাযোগ করতে পারলে আপনি সব বলে দিতেন?
যোগাযোগ করতে পারলে হয়তো সেটা বলতাম না।
এটা কি ঠিক হইতো? এটা কি তার সাথে প্রতারণা না? আপনি বলেন, আমি আপনাকে মানুষ হিসেবে জিজ্ঞেস করতেছি।
ঠিক আছে,
আপনার নিজের পরিচয়টা যখন আপনি সম্পূর্ণ না দেন একজনকে, নিজের অবস্থানটা যখন সম্পূর্ণ না বলেন, সে আপনার যতটুকু দেখে আপনাকে ভালোবাসলো সেটা কি ভালোবাসা হলো?
না,
সে তো আপনার পুরাটাকে ভালোবাসতেই পারলো না, কারণ পুরাটা তো আপনি তার সামনে তুলেই ধরেননি।
তারপর একটা জিনিস ভাবতেছিলাম যে হয়তো পিছনের গুলো যেগুলো ছিল আমার পিছনে, হয়তো আমি ওগুলো ত্যাগ করবো, বা পিছনে যেগুলো করছি ওগুলো আর করবো না, এমন একটা জিনিস ফিল ভিতরে ছিল যে কোরবানি দিকে যাবো না, ওই নিয়ে ভালো হয়ে চলবো। তারপর যাই হোক ওখান থেকে যখন আমি 2 মাস ওখানে জেল কাটি, 2 মাস পর যখন জামিনে বের হয়ে আসি তখন ওর সাথে আমি ভাবছিলাম যে হয়তো বা আর কন্ট্রাক্ট হবে না বা আসল বিষয়, কিন্তু আসার পরে দেখলাম যে না, ও কন্ট্রাক্ট রাখছে, কন্ট্রাক্ট আছে। তারপরে আমার ফ্যামিলি ভাবে যে হয়তো বিয়ে করা দিলে ঠিক হয়ে যাবে, তারপর ডিসিশন নেয় যে বিয়ে করা দিব। তারপর আমার
ওই মেয়ের সাথেই?
না, ওই মেয়ের ব্যাপারটা প্রথমে জানে না, পরে আমার ছোট ভাই আর কি বলে।
আচ্ছা আচ্ছা, যখন এই কথা উঠে ফ্যামিলিতে
তখন আমার ছোট ভাই বলে যে মনে মন ভাইয়ের পছন্দের একটা মেয়ে আছে। তারপর ছবিটা দেখে দেখে আমার বন্ধু পছন্দ করে, দেখার পরে আসি, পরে আমার জিজ্ঞেস করে আমি বলি যে হ্যাঁ আছে। তারপর বলে আছে ঠিক আছে আমার সাথে কথা বলা। পরে মেয়ের সাথে কথা বলে আমার বোন, পরে ওর মার সাথে কথা বলে, মার সাথে কথা বলে। তো ঈদের মধ্যে সম্পর্কটা হয়, ঈদের কিছুদিন আগে ওর মার সাথে কথাবার্তাটা হয়, তখন বলতেছে যে ঈদের পরে আমরা আসতেছি আপনার মেয়ে দেখার জন্য। পরে ওর মা আমাকে অনেক চাপ দিয়ে থাকে যে তোমরা ঈদের পরে আসবা, ঈদের আরো 1 মাস পরে ঈদ, ঈদের পরে আসো যদি তোমরা, তখন তোমার ফ্যামিলি যদি না পছন্দ করে, কারণ ওরা গ্রামে থাকে আমরা ঢাকাতে, এখন যদি পরবর্তীতে যদি আমার তোমাদের ফ্যামিলি না মেনে নেয়, তা আমি অনেক ভাবেই করে জানছি না, এটা আপনি আশা করেন না, আমার ফ্যামিলি আমার বাইরে কিছু বলবো না, আমি বললে আমার ফ্যামিলি মেনে নিব না, যেহেতু মারে অনেকটা বুঝ দিই, যে কথাটা প্রায় প্রায় মা আমার বলে, কিন্তু আমি ওর মারে ওরকম ভাবে বুঝতে রাখি। তারপর যখন ঈদের কিছুদিন আসে আর এর মধ্যে আমাদের সম্পর্ক মোটামুটি ভালো দূর আগে, আমি সবকিছু ছেড়ে দিই অলরেডি। তারপরে যখন ওর সাথে কি হয়, তখন আমাদের মানে যে ফ্রেন্ডের মাধ্যমে সম্পর্ক হয়, ওই ফ্রেন্ডের নানার বাড়ি আমাদের গ্রামে।
আচ্ছা,
তখন ওই ফ্রেন্ডের নানার আমার আব্বুটাই কানে জিজ্ঞাসা যে আপনি আপনাদের তো চিনেন, আপনার আত্মীয় হয়তো লাগতে পারে। পরে উনি বলে যে হ্যাঁ আমার দূর সম্পর্কের আত্মীয়, আমার মানে ওই ফ্রেন্ডের বোনের ননদ হয় মেয়েরা।
আচ্ছা,
দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু আমি কখনো ওদের বাসায় যাইনি। তাবু বললো আচ্ছা ঠিক আছে, আমরা এমন সম্পর্কটা করতে চাইতেছি আসে বিষয়ে।
আচ্ছা,
মেয়েটা কেমন? তো উনি বললো যে আমি তো এই বিষয়ে জানি না, আমি ওনার সাথে মেয়েরা দেখি মানে, যাই হোক কথাবার্তা হয়। এর মধ্যে আর কি ওই লোকটা কি একটু মানে বয়স্ক লোক তো অন্যরকম থাকে আর কি, কথাবার্তা ঠিক মতো গুছিয়ে বলতে পারে না, বা আসে বিষয়ে গ্রামে এরকম পরিচিত আর কি।
আচ্ছা আচ্ছা,
তারপরে যাই হোক আপনার রোজার ঈদের ছুটির মধ্যে দ্বিতীয় দিন না তৃতীয় দিন আর কি উনি গ্রামে যায়, গ্রামে যায় ওই মেয়ের বাড়িতে ফোন করে বলে যে আমার ছেলের পক্ষ থেকে পাঠানো হয়েছে। তখন উনি ওই বাড়িতে যায়, মেয়ের মা আমার ফোন করে তুমি লোক পাঠাইলে আমার বললো না, বললাম জানতে আমি তো জানি না, হয়তো আব্বু বইলে পাঠাতে পারে। তারপর যাই হোক উনি যায়, যাওয়ার পর উনি কি বলে না বলে সেটা তো আমি জানি না। পরের দিন সকালে মেয়ের মামাকে বলে কি যে তুমি করো আমার আর ফোন টোন দিও না, তুমি সম্পর্কটা বাদ দাও।
সেই মেয়ের মা?
সেই মেয়ের মা
আপনাকে ফোন করে বলে?
আমাকে ফোন করে বলে,
হঠাৎ করে। আপনার তো সেই মেয়ের সাথে কথা হচ্ছিল?
কথা হচ্ছিল,
এবং এমনকি আপনার ওই যে দুঃসম্পর্কের এক নানা গিয়েছিল কথার ব্যাপারে আগাতে।
জি,
এবং ওই কথার পরেই উনি যে পৌঁছায়, তারপর থেকে ওই মেয়ের মা হুট করেই বলতেছে কি
যে তুমি আমার মেয়ের ফোন করো না, তুমি সম্পর্কটা বাধ্য দিতেছ, বাধ্য দেওয়ার কি?
অদ্ভুত ভাবে একটা ব্যাপার ঘুরে যাচ্ছে। তারপরে
যাই হোক আমি বিষয়টা জানতে চাইলে আমার বলে না, ও শুধু দোষ দেয় যে না আমার আমার ছেলে আছে, আমার ছেলে না করে যে না ঢাকাতে দিয়ে দিব না। তখন আমি বললাম যে এতদিন যাবৎ সম্পর্ক চলতেছে, এতদিন যাবৎ কি চলতেছে, আপনি এতদিন সবকিছু আগে নিলেন, এখন হঠাৎ করে আপনি কথা বলতেছেন আপনার ছেলের কথা, আপনি আগে জিজ্ঞেস করেন নাই? পরে যাই হোক দেখলাম যে ওর মা অন্যরকম ভাবে কথা বলতেছে। তো আমার কথাটা শোনার পর আমি তখন মানে সকালের নাস্তা করি নাই, ভাত খাবো এমন সময়, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, ভিতর থেকে একটা অস্থিরতা জাগে। তারপর আমি অনেকবার ট্রাই করতে থাকি, ওর মা ফোন করতে থাকি, ওরও ফোন করতে থাকি, কথা বলি, তো সবাই এক কথাই বলে যে না হইব না। তো বিষয়টা আমি জানি যে হয়তো বা উনি গেছে যাওয়াতে হয়তো কোনো প্রবলেম হইলে হইতেও পারে।
আচ্ছা,
পরবর্তীতে বিষয়টা জানতে পারলাম, ওরা জিজ্ঞেস করে, ওর মা জিজ্ঞেস করে বলে না যে না ঠিক আছে, উনি কিছু বলে নাই নাই। পরবর্তীতে জানতে পারি যে না উনি হয়তো ওই রকম ভাবে কিছু বলে নাই, তবে মানে আবার দেখা যায় তেমন ভালোটাও বলতে পারেনি আর কি।
আচ্ছা,
যাই হোক, তো যে কোনো কারণে এখন ওর বাবা না করতেছে যে না এটা হয় না। তো এমন করার পরে একটা দিন এভাবেই চলে, সারা রাত্র আমি ঘুমাইতে পারিনি, এক ফোঁটাও ঘুম আসে না আমার চোখে। কারণ ভালোবাসলে যে একটা মানুষের কষ্ট পেতে হয় বা ভালোবাসলে যে একটা মানুষের প্রতি কতটুকু টান লাগে বা একটা মানুষের ব্যথা অনুভব করে, তখন মানে আমার ভিতরে একটা ইয়ে আসে।
এরকম ফিলিংস গুলো আপনার জন্য এর আগে কতজনের হয়েছে মনে পড়ছিল তখন?
যে তখন থেকে আমার একটু লাগতে থাকে যে হ্যাঁ
তখন বুঝতে পারছেন ওরা আপনার কাছ থেকে কি চাইছিল, বাট আপনার কাছে তখন সেগুলো ছিল শুধুই খাদ্য, ক্ষুধার্ত শরীরের খাদ্য বলে।
তারপরে যাই হোক, একদিনের মাথায় আমি ওর মারে জিনিসটা বুঝে আমি আব্বুরের বাড়িতে এসে বলি, মানে ফ্যামিলিতে বলি ভাবির কাছে, ভাবি আবার আব্বুরে বলে মনে মনে ওনার নানা কি বললো গিয়া, এখন তো ওনারা না বলতেছে। ওর আব্বু আমার জিজ্ঞেস করে, এখন আব্বু ডাইরেক্ট বলে যে না আমি তো ওনারা পাঠাইনি, আমি ওনার যাইতে বলি না কিছু বলিও নেই, উনি গেল কি লেগে আমি তো জানি না। তো দুই দিন পরে যখন বলে যে ওনার আব্বুরে ডেকে নিয়ে, পরে ওই লোকটা আসে, ওনার আমি ডেকে নিয়ে আসি, আনার পর উনি বলে, যাই হোক কথা ওনার বলে, বলার পর ওর মারে আমি সম্পূর্ণটা বুঝাই বলি, জানতে মনে মন আপনি যাই হোক কি বলছে আমি তো সেটা জানি না, এখন উনি ওনারে কিন্তু আমার ফ্যামিলি কত ভাবে কোনো কিছু বলা হয়নি যে আপনার বাড়িতে যাবে বাস ওই বিষয়ে কোনো কিছু বলা হয়নি, উনি নিজে থেকেই গেছেন, নিজে থেকেই বলছে যেহেতু ওনাদের আত্মীয়। তারপরে বিষয়টা আবার ঠিক হয়ে আসে,
আবারও ঠিক হয়ে আসে ব্যাপারটা,
ব্যাপারটা আবার ঠিক হয়ে আসে।
আচ্ছা, যাই হোক, মানে এখানে বোঝা যাচ্ছে ওই লোকটা কোন একটা
কানাঘুষা দিয়েছিল, তারপর বিষয়টা আবার সম্পূর্ণভাবে ঠিক হয়ে আসে। যাই হোক, মার সাথে ওর সাথে আবার সম্পর্কটা মোটামুটি ভালো হয়। তারপর এক পর্যায়ে মনে হয় কি যে ও ফ্যামিলি থেকে বলতেছে যে ওর বাবা আসবো,
আচ্ছা
আসবো আমাদের বাড়িতে, আসবো আসা হয় না অনেকদিন, বলার পর আসা হয় না, যাই হোক আমার সাথে কন্ট্যাক্ট হয় ফ্যামিলি কারোর সাথে বলা হয় না। তারপর একদিন হুট করে ওর মা বলে তুমি একটু আসতে পারো আমার বাড়িতে।
আচ্ছা,
পরে আমি ভাবলাম যে হয়তো এমন কোন প্রবলেম হইতেও পারে আমার নিয়ে, যাই হোক আমি যাই, যা হওয়ার তো একটা হইবে।
ওকে,
তারপর একদিন ডিসিশন নিয়ে আমি ওদের বাড়িতে যাই। যাওয়ার পরে যাই হোক থাকি ওর বাড়িতে, আমি সকালে যাই, সকালে যখন যেহেতু আমার আসার ই ছিল আমি আসা পড়ুন, তারপর ফ্যামিলির জোরাজুরি কারণে একদিন থাকি বাড়িতে, আমি পরের দিন চলে আসি।
ওই মেয়ের বাড়িতে?
হ্যাঁ, ওই মেয়ের বাড়িতে।
ওই মেয়ে তখন বাড়িতে নাই?
হ্যাঁ, বাড়িতে আছে, কিন্তু মানে আমি তো থাকি আপনার গ্রামের অঞ্চলের ঘর না, অন্য বাড়িতে থাকি, অন্য রুমে থাকি। তো যাই হোক, এখানে থাকার পরে আমি যখন চলে আসি তখন আমি বলি জানি যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আমার নিয়ে তো আপনাদের যতটুকু প্রবলেম ছিল, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা বলে দিতে পারেন, আমার প্রবলেম নেই, আমি এখন থেকে নিজের কন্ট্রোল করার চেষ্টা করবো। তারপরে বলে যে না বাবা কোনো প্রবলেম নেই, আমি ওর বাবার সাথে কথা বলছি, ফ্যামিলির সবার সাথে কথা বলছি, সব ঠিকঠাক আছে, এখন যত দ্রুত সম্ভব তোমার আঙ্কেল তোমার বাড়িতে যাবে,
কথা হলো এটা
আপনার সাথে হলো। আর মেয়ের সাথে আমার সম্পর্ক তো মোটামুটি ভালো, দূরাগাতে থাকে। তারপর যখন বিষয়টা হয় তখন একদিন এটার মাসখানিক পরে হঠাৎ করে একদিন ওর ভাবি আমার ফোন করে বলে কি যে ভাই আপনি কোথায়? আমি বললাম যে বাড়িতেই, মানে রাত্রে। বলে যে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি একটু নিরিবিলি জায়গায় কোথাও বসেন শান্ত হয়ে।
আচ্ছা,
তারপর আমি বসলাম, মানে সকালে আমার ওই ফ্রেন্ড ফোন করে, আগে ওই ফ্রেন্ড ফোন করে বলে যে তোর সাথে আমার রাতে কথা আছে।
আচ্ছা,
যাই হোক, পরবর্তীতে যখন ওর ভাবি ফোন করে রাত্রে, তো ফোন করে আমাকে বলে কি যে এমন এমন আজকে তো শাকির রুনের কাবিন হয়ে গেছে, কাবিন হয়ে গেছে মানে ওর বিয়ে হয়ে গেছে অন্য এক ছেলের সাথে। পরে বিষয়টা শোনার পরে প্রথমে আমি বিশ্বাস করি না, অনেক জোরাজুরি করি ভাবির সাথে, ভাবি অনেকেই করে বলে যে না ঠিক আছে বিয়ে হয়ে গেছে হয়ে গেছে। ওর মায়ের ফোন করি, ওর মা আমার কাছে মাপ টাপ চাইতে থাকে যে আসো বিষয় এরকম এরকম আর কি, তুমি আমার মাফ করে দেবো, এখন তোমার কাছে পারলাম না দিতে লিগা। তারপর আমি জিজ্ঞেস করি, ও দেখি কান্না করে, কিন্তু কান্নার ভিতরে যে একটা চলনা থাকে এটা তো বোঝা যায় মানুষের।
বুঝতে পারতেছিলাম
যে ও সম্পূর্ণটাই আমার সাথে চলনা করছে,
এই চলনাগুলো যে আপনি অন্যজনের সাথে করছেন, বুঝতে পারতেছিলেন?
হ্যাঁ, কারণ যদি ও আমার সাথে চলনা না করে, কারণ বৃহস্পতিবার রাত্রে আমি ওর সাথে কথা বললাম স্বাভাবিক, যদি ওর ভিতরে একটু অন্যরকম জিনিস আমি বুঝতে পারতাম তাহলে পরবর্তীতে আমি জিনিসটা আমি টের পাইতাম যে ওই জিনিসটা অন্যরকম ছিল, কিন্তু একটু অন্যরকম
বিন্দুমাত্র টের পাননি। তার মানে আপনার জীবনে করা সব অভিনয়ের চেয়ে ভালো অভিনয় আপনার সাথে একজন করে
ফেলেছে,
যেমন কর্ম তেমন ফল। এবং মেয়েটার কি সত্যি সত্যি বিয়ে হয়ে গেছিল?
সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে।
ওই মেয়েটার সাথে কি আপনার এখন আর কোন কন্ট্যাক্ট আছে?
এখন বর্তমানে কোন কন্ট্যাক্ট নেই।
মেয়েটা কি ভালো আছে?
মেয়েটা ভালো আছে।
আপনি কেমন আছেন?
আমি এখন আলহামদুলিল্লাহ যে খুব ভালো আছি, তারপরেও শর্টটা খাওয়ার পরও নিজে অনেক ই করছি, করার পরও নিজের একটা ভাবছি যে না আমি নিজে কখনো খারাপ লাইনে যাবো না, বাজার লাইনে যাবো না কোনো মেয়ের সাথে। আমি তখন আমি তবা কাটি যে আমি আর কোনো মেয়ের সাথে কোনোদিন শারীরিক সম্পর্ক করবো না, যাকে বিয়ে করবো একমাত্র তার সাথেই। তারপরে
অনেক 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 অপরাধ এমন থাকে যে অপরাধগুলোর কোন আইনি শাসন হয় না, যে অপরাধগুলোর কোন আইন অনুযায়ী জেল বা কারাদণ্ড হয় না, আর সেখান থেকেই আমাদের কাছে এই অপরাধগুলোকে খুব একটা অপরাধ বলে মনে হয় না, যতক্ষণ না পর্যন্ত আমরা অপরাধের শিকার হচ্ছি। আসলে মাঝে মাঝে আমরা অপরাধ করে বুঝি যে অপরাধ কাকে বলে, আর মাঝে মাঝে আমরা যারা অপরাধী তারা অপরাধের শিকার হয়ে বুঝি আমরা কতটুকু পাপ করেছিলাম। 4 বছর প্রেম করে যখন প্রথমে একটা মেয়েকে চলে যেতে বাধ্য করেছিলেন আমাদের আবুল হোসেন, তখন তার কাছে সেটাকে অপরাধ মনে হয়নি, কিন্তু 1.5 বছর প্রেম করে যখন একটা মেয়ে তাকে কিছু না বলে আরেকজনকে বিয়ে করে ফেলল, তার সাথে অভিনয়টা করল, তখন সে বুঝতে পেরেছে তাহার ওই অপরাধটা অপরাধ ছিল, তাই না আবুল হোসেন ভাই?
আমি কখনো না কান্না করিনি, আমার লাইফে বুঝের হওয়ার পরে মানুষ যে আবেগে কান্না করে না, আমার এটা কখনো হয়নি। এবং কি আমি যখন জেলখানায়, আমি যখন ধরা খাই জেলখানায়, যখন ইন্টারগেটে বাড়ির মানুষ যায় দেখার জন্য, তখন তো সেখানে তুমুল কান্নাকাটি চলে আর ফ্যামিলি সবাই এসে অনেক কান্নাকাটি করে, কিন্তু আমার চোখ দিয়ে কখনো এক ফোঁটা পানি পড়ে নাই।
এই আবেগ আপনি বুঝতেই পেরেছেন শাকিরুন মেয়েটা আপনার জীবন থেকে চলে যাওয়ার পর?
আর আমি ভাবতাম যে আমার ভিতরটা এত শক্ত কেন, আমার কেন কান্না আসে না, আমি কেন মানুষের সাথে কান্না করতে পারি না, কিন্তু ওর সাথে সম্পর্কটা ইয়ে হওয়ার পর এত পরিমাণ কান্না করছি যে ধারণার বাইরে। অটোমেটিক চোখ,
একটু অপেক্ষার প্রয়োজন ছিল আবুল হোসেন, একটু অপেক্ষার প্রয়োজন ছিল, একটু ধৈর্যের প্রয়োজন ছিল, কিন্তু সত্য সত্য কষ্টের হলেও সত্য যে আপনার জীবনে এক মধ্যবয়স্ক নারী এসে আপনার জীবনে শারীরিক সম্পর্কটাকে যেরকম সাধারণ করে দিয়ে গেছে আপনার মতন একটা কিশোরের কাছে, তার কাছে তরুণ বয়সে বা যৌবনে যে তার কাছে ওই ব্যাপারটাকে খুব বেশি আকর্ষণীয় মনে হবে না, ওটাকে যে সবকিছু মনে হবে না এবং আবেগকে যে সে তুচ্ছ করবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে আপনি যা করেছেন আপনার মানসিকতার বিরুদ্ধে করেছেন, আপনি মানুষের মানসিকতার বিরুদ্ধে করেছেন, মানবতার বিরুদ্ধে করেছেন। আমি আশা করব যে আপনি আর কখনো কোনো মানুষকে এভাবে ধোকা দিবেন না।
ইনশাল্লাহ, আমি তো এখান থেকে একটা ই করছি যে আমি আর কখনো কারো কাছে যাবো না। আপনাকে একটা ভুল বলছি, আমি আপনার রোজার ঈদের 1 মাস আগে থেকে আমি মানে সম্পূর্ণ ড্রাগস বাদ দিয়েছি। এর মধ্যে খালি আমি 2 দিন মানে কোরবানির ঈদের মাঝামাঝির মধ্যে আমি 2 দিন শুধু গিয়েছিলাম, 2 দিন আমি এবার বেড খেয়েছি, তাও খুব সীমিত। এর মধ্যে আমি আর কোনো নেশার মধ্যে জড়াই নেই।
এটা অনেক কষ্টের একটা কাজ।
জি,
কষ্টের একটা কাজ। এখন আপনার কষ্ট হবে, এখন আপনার মাঝে মাঝে খাইতে ইচ্ছা করবে,
এখন ইচ্ছা করে না, প্রথম প্রথম কয়েকদিন খুব
ইচ্ছা। এটা তো খুবই ভালো কথা, অনেক মানুষ রিহ্যাবে ভর্তি হয়, নিজেকে আলাদা করে বন্দি রাখে, বাবা মাকে বলে চেষ্টা করে, আপনি নিজে নিজে পারছেন, এটা খুবই ভালো কথা। আমরা মানে কি বলবো, এই ব্যাপারে আপনার প্রশংসা করতেই হয় যে আপনি নিজের ইচ্ছায় আজকে সত্য স্বীকার করেছেন এবং একই সাথে সবকিছু।
গালগুলো দেখতেছেন এই চাপা এরকম মানে এরকম লেগে গেছিল,
এগুলো এখন আবার উন্নতির দিকে যাচ্ছে। তো আলটিমেটলি আমাদের আমরা এখন বুঝতে পারছি যে এগুলো থেকে আসলে দরকারে উঠে আসা সম্ভব। তবে হ্যাঁ, এই যে জীবনে ওনার দাগগুলো লেগে গেছে, যে দাগগুলো উনি অন্যের জীবনেও দিয়ে এসেছেন, সেই দাগগুলো কিন্তু আর উঠবে না। যে মেয়েটা পতিতা হয়ে গেছে তার কিন্তু আর সাধারণ জীবনে ফিরে আসা হবে না। যে মেয়েটা 4 বছর প্রেম করে তারই এক বন্ধুকে বিয়ে করতে বাধ্য হয়েছে, তার জীবনে কিন্তু অসুখ আসবে না। অসুখ কিন্তু এখন কার জীবনে? আবুল হোসেনের জীবনে। 24 ঘন্টাই তার হয়তো রাতের বেলাও ঘুমাতে যাওয়ার আগেও মনে পড়ে কতগুলো জীবন নষ্ট করায় আজকে তার জীবনটা এখানে। তবুও সে শুধরানোর চেষ্টা করে এবং আমরা তার সঙ্গ দিব যাতে তাকে দেখে আর কেউ এই পথে না যায়, যে নেশা, অ্যাডিকশন এবং শারীরিক চাহিদা মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা শুনছিলেন ABC রেডিও FM 89.2, দ্যাট ওয়াজ JBSB আনসেন্সার্ড, অ্যান্ড দিস ইজ রেহান রসুল সাইনিং অফ।
Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself.
Exclusively on FusionBD.com.